exclusively on FusionBD.com.
Going for a ride? ABC Radio 89.2 FM is always with you. Connect with us anytime and anywhere.
Guasha.
ঈদ মোবারক শুনছেন এবিসি রেডিও 89.2 এফএম। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কুয়াশা এবং সঙ্গে আছি শারমিন। আর আজকে সঙ্গে আছে প্রতিবারের মতোই দুটো গল্প। প্রথম যে গল্পটি শুনবো তার নাম হচ্ছে ভয়ঙ্কর, লেখক শচীন দাস, আর পড়ে শোনাবে সেতু। আসুন তাহলে গল্পের প্রথম অংশ শুনি, তারপর একটা ছোট্ট বিরতি নেব। বিরতি নিয়ে সরাসরি চলে যাব গল্পের শেষ অংশে, তারপর আবারও ফিরছি। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 এফএম এ, সঙ্গে আছি শারমিন।
বেশ কয়েক বছর আগের কথা, তখন আমি গিরিডি মধুপুর ব্রাঞ্চ লাইনের একটা ছোট্ট স্টেশনের সহকারী স্টেশন মাস্টার। সবে বদলি হয়ে এসেছে, একাই থাকি, খাই দাই, কাজের সময় আবার স্টেশনেই পড়ে থাকি। একটু যে কথা বলবো তেমন লোকও পাই না। একে নির্জন স্টেশন, সাঁওতাল পরগনার আদিবাসী অধ্যুষিত এলাকা, তার উপর আপ আর ডাউন মিলে 24 ঘন্টায় মাত্র 4টি ট্রেন। সময় যেন আর কাটতেই চায় না। তবু খানিকটা রেহাই পাওয়া যেত যদি আমার মাস্টার মশাইটি একটু সহজ হতেন, একটু খোলামেলা মনে আমার সঙ্গে মিশতেন। কিন্তু স্টেশন মাস্টার খুবই রাশভারী স্বভাবের লোক, খুবই গম্ভীর, কথা যেন তার মুখ থেকে বেরোয় না। আগে নাকি তবু বলতেন, কিন্তু বছর তিনেক হলো ছোট ছেলেটা হঠাৎ মারা যাওয়ায় সেটুকু হারিয়েছেন। অগত্যা কি আর করা, কাজ করতে করতে কাজের ফাঁকেই বই পড়ি, লোক গুনিয়ে আর ট্রেন এলেই উঠে গিয়ে চেকিং এর জন্য প্ল্যাটফর্মে দাঁড়াই। তা সেদিনও দাঁড়িয়েছিলাম, কিন্তু ট্রেনটা চলে যেতেই হঠাৎ একজন কে এসে আমার পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ল। কে কে তুমি, কোন হে? বলতে না বলতেই দেখি নন্দ মুখ তুলে সোজা হয়ে দাঁড়িয়েছে। এ কি রে নন্দ, তুই এই বুঝি তোর 10 দিন হলো? নন্দ লজ্জা পেল।
আগে কি করব, দেশের বাড়িতে যেতে না যেতেই ধুম জ্বর, সে জ্বর আর কিছুতেই ছাড়ে না। কেন, মামার চিঠি পাওনি দাদাবাবু?
চিঠি কই না তো?
ওই দেখো চিঠি পাওনি, কই তুমি আর বুঝবে কি করে? যাকে আমি যখন এসে গেছি তখন আর চিন্তা নেই। তা খাওয়া দাওয়া ঠিক মতো করছো তো?
কথার ফাঁকেই আমি বাধা দিলাম, হ্যাঁ হ্যাঁ সবই হচ্ছে, তা তুই কি করে এখানে এলি বলতো? তুই তো জানিস না যে আমি এখানে বদলি হয়ে এসেছি, নাকি আমাদের বাড়ি থেকে খবরটা পেয়েছিস?
না না দাদাবাবু, তোমাদের বাড়িতে আর যা হলো কই, অসুখ থেকে উঠেই তো সোজা এখানে চলে এলাম। অবশ্যই আমি নেমেছিলাম তোমার আগের কাজের জায়গায়, তা ওখান থেকেই তো মাস্টারবাবুরা আমাকে এখানে পাঠিয়ে দিলে।
বলতে বলতে নন্দের মুখে হাসি ছড়িয়ে পড়ল। ভাবলাম বুদ্ধি আছে বটে ছেলেটার, আমাকে না দেখে চলে যায়নি, ঠিকই খোঁজ খবর করে এখানে চলে এসেছে। অবশ্য আমিও আমার সহকর্মীদের বলে এসেছিলাম, বলেছিলাম নন্দ এলেই যেন এখানে পাঠিয়ে দেয়, কিন্তু 10 দিনের নাম করে গিয়ে 10 মাসের মাথায় ফিরে না আসাতে আমি ওর কথা প্রায় ভুলে গিয়েছিলাম। যদি বা মনে পড়ত সঙ্গে সঙ্গে রেগে যেতাম ওর উপর। ভেবেছিলাম দেশের বাড়িতে গিয়ে হয়তো বা বিটি করে সংসার পেতে বসেছে, তা বসুক, কিন্তু তাই বলে একটা খবর দিতে কি হয়। যাই হোক ভুলেই গিয়েছিলাম, আর নতুন জায়গায় এসে নিজেই নিজেরটা করে নিচ্ছিলাম। ঠিক এই সময় আজ এখানে এসে হাজির হল নন্দ। ওকে দেখে খুশি হলাম, যাক এসে যখন পড়েছে আর আমাকে হাত পুড়িয়ে রেঁধে খেতে হবে না, যা করার ওই নন্দই করবে, ওই তো করতো আগের জায়গায় সবকিছু। নন্দ বলল,
হা করে তাকে কি দেখছো, নাও চলো যা এখন, দেখি ঘর ধরের হাল কেমন করে রেখেছো তুমি।
আমি এগোবার আগেই হন হন করে এগিয়ে চলল নন্দ। আমি ডাকলাম, কি রে হে অত তাড়াহুড়ো করছিস কেন তুই? নন্দ দাঁড়িয়ে পড়ল, তারপর আমার দিকে তাকাতেই দেখি ওর মুখ শুকিয়ে গেছে, চোখের কোণে হতাশা।
কেন দাদাবাবু, তুমি কি কাউকে ঠিক করে ফেলেছ নাকি?
একটু মজা করতে ইচ্ছে হলো, বললাম, হ্যাঁ তা তো রেখেছি, পাহাড়ের ওদিক থেকে, ওই দূরের গ্রাম থেকে আসে। কি করব বল, তোর দেরি দেখে ভাবলাম তুই বুঝি আর আসবি না এখানে, তাই মুখ চুন করে ফিরে চলল নন্দ। বলল,
তাহলে আর গিয়ে কি হবে, দেশেই ফিরে যাই বরং।
সত্যি সত্যি ও প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে দেখে আমি টেনে আনলাম,
দূর বোকা,
আমার কথা কি সত্যি বিশ্বাস করলি নাকি? লোক কোথায় পাবো এখানে বল? নিজেই নিজের হাত পুড়িয়ে রাখছি আর বারবার তোর কথাই ভাবছি। নন্দর মুখে হাসি ফুটে উঠল।
আমি তো জানতাম দাদাবাবু তোমার খুব কষ্ট হচ্ছে, তাই ভালো হতেই সোজা চলে এলুম। নাও চলো দেখি কোন দিকে বাড়িটা বলে তো।
ওই তো, আমি হাত তুলে দেখালাম, ওই যে লাল রঙের লম্বা বাড়িটা দেখছিস দূরে, ওরই একটাই আমি থাকি। হনহনিয়ে কুয়াটার লক্ষ্য করে হেঁটে চলল নন্দ। কিন্তু তালা খুলে ঘরে ঢুকে সব জানলা টালনা খুলছি, নন্দ হঠাৎ লাফি উঠল।
আরে ছি ছি, এ কি করে রেখেছ তুমি দাদাবাবু, এমন ঘরে কেউ থাকতে পারে?
কেন, দিব্যি তো আছি।
হ্যাঁ তা তো আছো, কিন্তু এমন অবস্থায় থাকলে তো দুদিনে অসুখে পড়ে যাবে তুমি। নাও সরে তো এখন, দেখি কতটা কি করা যায়।
বলতে বলতে আমাকে প্রায় বাইরে বের করে দিল নন্দ। আমি জানালাম, ঠিক আছে তুই ততক্ষণে ঘর দোর গুছোতে থাক, আমি চট করে স্টেশন থেকে ঘুরে আসি। যাবার জন্য পা বাড়িয়েছি, ঠিক এ সময় বিপদটা ঘটল। বাঘা কোথায় ছিল আমাকে দেখে ছুটে এলো, আর এসেই আমার ঘরে অচেনা একজনকে দেখে ভয়ঙ্কর চেঁচামেচি। পারলে নন্দকে প্রায় ছিঁড়ে খায়। আমি ধমকালাম, এই বাঘা কি হচ্ছে, নন্দ আমারই লোক, ওকে এভাবে ধমকাচ্ছিস কেন? চিৎকার একটু থামল, কিন্তু গলার ভেতর চাপা গড়গড় একটা আওয়াজ হয়েই চলল। শেষে আওয়াজটা একটু থামতে নন্দ বলল,
আবার এসব তুমি জুটিয়েছে কেন দাদাবাবু, বেশ তো ছিলে।
বললাম, আমি কি আর জুটিয়েছি, এক ঝড়ের বিকেলে হঠাৎ কোথেকে নিজে এসে হাজির, আর সেই থেকেই এখানে আছে। করার মধ্যে আমি শুধু খেতে টেতে দিই আর একটু আদর টাদর করি, ব্যাস কুকুরটা দুদিনই আমার ভক্ত হয়ে গেল।
তা কামড় টামড় দেবে না তো, যেভাবে চেঁচাচ্ছে?
আরে না না, বাঘের মাথায় হাত রেখে বললাম, বাঘা আমার দেখতে যেমন ব্যবহারও তেমনি সুন্দর। এতদিন আমরা দুজনে ছিলাম তো, এখন তোকে দেখে একটু হিংসা হচ্ছে। ও দুদিন গেলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে তুই হাত লাগা, আমি ঘুরে আসছি। রান্নাটাও করে রাখিস, জিনিসপত্র সবই আছে ঘরে।
সঙ্গে তাহলে ওটাকেও নিয়ে যাও দাদাবাবু,
নন্দ বলল।
বাবা কুকুর তো নয় যেন, একবারে বাঘের বাচ্চা।
আচ্ছা আচ্ছা তাই নিচ্ছি, চল রে বাঘা। কিন্তু বাঘা তবু নড়ে না, বরং বিপুল উদ্যমে আবারও চিৎকার শুরু করে দিল। পাশের ঘরটাই স্টেশন মাস্টারের। বাঘার চিৎকারে তার স্ত্রী বেরিয়ে এলেন। কি হয়েছে কেশুদীপ, বাঘা আবার আজ এত চেঁচাচ্ছে কেন? বললাম, নন্দর কথা বলেছিলাম না আপনাদের, সেই নন্দ হঠাৎ উদয় হয়েছে আজ। আর বাঘা ওকে দেখেই, ওহো তাই বলো, বৌদি হাসলেন। আমি ভাবলাম কি নাকি হয়েছে বলে বৌদি আবার ঘরে ঢুকতেই আমিও বাঘাকে টেনে নিয়ে চললাম। নিলাম বটে, চিৎকার তবু থামাতে পারিনি। মাঝে মধ্যে একটু কমলেও গড়গড় আওয়াজ করে বিক্ষোভটা জানিয়ে চলল। বুঝলাম এখন ওকে ছাড়লে ও গিয়ে নির্ঘাত নন্দর পেছনে লাগবে, তার চেয়ে যতটা সময় পারা যায় আটকে রাখাই ভালো। স্টেশনে এসে অফিস ঘরে ঢুকে তাই বললাম, নে এবারে চুপচাপ বসে থাক বাঘা, আমি যখন যাব তখন আমার সঙ্গে যাবি। বাঘা আপত্তি করল না, কি ভেবে নিচে বসে আমার চেয়ারের পাশেই চুপচাপ পড়ে রইল। মাস্টারমশাই বললেন,
কি ব্যাপার আজ একেবারে ওকে নিয়ে এখানে?
সবই খুলে বললাম। স্টেশন মাস্টার জানালেন,
যাক তাহলে তুমি হাপ ছেড়ে বাঁচলে এবারে, নন্দ যখন এসে গেছে।
আমি ঘাড় নাড়লাম, তারপর আস্তে আস্তে একসময় কাজের ভেতর ডুবে গেলাম। কাজ করতে করতে যে কতক্ষণ কেটে গেছে খেয়াল নেই, খেয়াল হলো হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে, প্রায় একটা বাজে। এখন অন্তত ওঠা দরকার, নন্দটা আজ নতুন এসেছে, তাছাড়া খিদেও পেয়েছে প্রচণ্ড। সকালের দিকে আজ তো ওকে খাওয়ানো হয়নি, দুপুরের দিকে ট্রেন থেকে না বলে মাস্টারমশাই এ সময়টা কোয়ার্টারে চলে যান। আমিও খানিকটা কাজ সেরে পোর্টার বেনোয়ারির উপর দায়িত্ব দিয়ে বাড়িতে খেতে আসি, খেয়ে দিয়ে বই বগলে আবার স্টেশনে চলে আসি। আজও সেসব ভেবেই উঠেছিলাম, কিন্তু বেরোবার মুখে খেয়াল হল বাঘা নেই। কোথায় গেল? দিব্যি তো চেয়ারের পাশে চুপচাপ শুয়েছিল। এদিকে ওদিকে খুঁজলাম, ডাকলামও বার কয়েক, কিন্তু সাড়া না পেয়ে মনে হল নিশ্চয়ই আমার নজর এড়িয়ে কোয়ার্টারেই চলে গেছে, আর গিয়েই এতক্ষণে হয়তো আবার নন্দের উপর হামলা চালিয়েছে। তাড়াতাড়ি পা চালালাম।
On FM, on internet, ABC Radio 89.2 FM. Connect with us anytime and anywhere.
Vision Impossible. to tune out of ABC Radio, FM 89.2. Because that's how we do it.
Shunbo, Godbe, Ditya Parvo.
কোয়ার্টারে ফিরে দেখি সবই চুপচাপ, কোথাও কোন সারা শব্দ নেই। নন্দ বহাল তবিয়াতে আছে। যাক, তাহলে এখানে আসেনি, অন্য কোথাও গেছে। নন্দ বলল,
চটপট চান করে না বাবু, আমার রান্নাও হয়ে গেছে।
আমি ততক্ষণ অবাক, ঘরের চারিদিকে তাকিয়ে দেখি সবকিছু কেমন ঝকঝকে। মাত্র কয়েকটি ঘন্টার ব্যবধানে যে এমন সুন্দর হয়ে উঠবে ভাবতেই পারিনি। আরো ভালো লাগলো ফিরে এসে ঠিকমতো রান্নাটা রেডি দেখে। চটপট মাথায় জল ঢেলে চান সেরে সবে খেতে বসেছি, হঠাৎ কোত্থেকে এসে ঝাঁপিয়ে পড়ল বাঘা। আমার ভাতের থালা, ডিমের কারি, বেগুন ভাজা আর ডাল ডাল উল্টে ফেলে দিয়ে প্রচণ্ড চিৎকারে নন্দকে আক্রমণ করতে গেল। মুহূর্তে আমার মেজাজটা গরম হয়ে উঠল। খিদের সময় খেতে বসেছি, তারপর এমন সাজানো সব খাবার, একটা নির্বোধ জন্তুর গর্তমিতে তা যদি এভাবে নষ্ট হয় তাহলে কার না রাগ হয়। রাগে উত্তেজনায় দরজার মোটা খিলটা তুলে নিয়ে আমি ছুটলাম। বেশ আচ্ছা ভাবে কয়েক ঘা বসিয়ে দিতে হবে, শিক্ষা না হলে হবে না বাঘাটার। কিন্তু দূরে গিয়ে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে খিলটা তোলার আগেই দেখি নন্দ নেই, বাঘাই শুধু চেঁচাচ্ছে,
নন্দ নন্দ কোথায় গেলি?
আমি কয়েকবার ডাকতেই দেখি আমার পেছনে নন্দ, জ্বলন্ত দৃষ্টিতে বাঘার দিকে তাকিয়ে।
ওকে সাবধান করো দাদাবাবু, নাহলে ওকে আমি গলা টিপে মেরে ফেলবো। বাবা রে বাবা, কুকুর তো নয় যেন বাঘ একটা।
বাঘা তেড়ে আসছিল, এবারে খিলটা তুলে একটা বাড়ি মারলাম। আঘাতটা কিন্তু বাঘার লেজের উপরে গিয়ে পড়ল। খিলটা ছেড়ে ডান হাতে সঙ্গে সঙ্গে একটা চট কষি দিলাম। চটটা খেয়ে বাঘা আচমকা চুপ করে গেল, কিন্তু দাঁত বের করে নন্দর দিকে তাকিয়ে রইল। নন্দ বলল,
ও থাকলে আমার থাকা হবে না বাবু, হয় তুমি ওকে বিদায় করো নাহলে আমি চলে যাই।
কি বলতে যাচ্ছিলাম? নন্দ আবার বলে উঠল,
ছি 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 ছি, খিদের মুখের দুটি ভাত, তুমি বসো দাদাবাবু, আমি এখনই আবার সব করে দিচ্ছি।
না না থাক, তোর আর কিছু করতে হবে না এখন, বিকেলের গাড়ি আসার সময় হয়ে এলো, আমাকে এক্ষুনি স্টেশন ছুটতে হবে, বলে আলমারি থেকে একটা বই তুলে নিয়ে বেরিয়ে এলাম। কিন্তু স্টেশনে পৌঁছে চেয়ারে বসতে না বসতেই দেখি মাস্টার মশাই ছুটে আসছেন। কি ব্যাপার? মাস্টার মশাই তো আরো পরে আসেন, তার উপর এমন হন্তদন্ত হয়ে বা আসছেন কেন? আমি উঠে দরজার কাছে যেতে মাস্টার মশাই উত্তেজিত হয়ে উঠলেন,
শিগগিরই এসো তো সুদীপ, তোমার নন্দর সঙ্গে বাঘার আবার তুমুল লেগে গেছে, বোধহয় এতক্ষণে বাঘা শেষ।
মানে কি বলছেন দাদা?
হ্যাঁ, সেটা বলার জন্যই তো ছুটে এসেছি। প্রচন্ড চিৎকার চেঁচামেচিতে ঘর থেকে বেরিয়ে তোমার বারান্দায় উঁকি দিয়ে দেখি নন্দ বাঘার গলা টিপে ধরেছে।
সে কি? মাস্টারমশাইকে দেখে আমি দৌড়ে গেলাম, বনোয়ারিও আমার পেছনে পেছনে ছুটল। কিন্তু কোয়ার্টারের কাছে পৌঁছে দেখি কোনো কিছু নেই, না নন্দর চিৎকার না বাঘার তর্জন গর্জন। বারান্দায় উঠে নন্দকে ডাকতে ডাকতে ভেতরে ঢুকলাম, কোনো সাড়া নেই, ঘর ফাঁকা, রান্নাঘর ফাঁকা, এমনকি কোয়ার্টারের পেছনে কুয়োতলা পেয়ারাতলায়ও কিছু নেই। চেঁচিয়ে আবার ডাকলাম, বাঘার নাম ধরেও চেঁচালাম। আমাদের দেখে বৌদি আগেই বেরিয়ে এসেছিলেন, খানিকটা হাঁক ডাকের পর এগিয়ে এসে বললেন, কি নেই? না, আমি বললাম, কোথাও তো দেখছি না। বৌদি বললেন, আশ্চর্য, এই তো ছিল দুজনে তুমুল কাণ্ড, তাই তো আমি তোমার দাদাকে পাঠালাম তোমাকে জানাতে, দেখো তো ভালো করে। দেখলাম বনোয়ারি আর আমি তন্ন তন্ন করে খুঁজলাম, না নেই, যেমন নন্দ তেমন বাঘা, দুজনেই হঠাৎ উধাও, কিন্তু গেল কোথায়, যেতে পারেই বা কোথায়? খুব বেশিক্ষণ তো হয়নি আমি স্টেশনে গেছি, তারপর মাস্টার মশাইও তো দেখে গেছেন একটু আগে। এদিক ওদিক তাকাচ্ছিলাম, হঠাৎ বনোয়ারি চিৎকার করে উঠল, কুয়োতলার পেছনে জাম গাছের আড়ালে কি যেন দেখে আমাকে ডাকল,
মাস্টারবাবু, ও ছোড়ে মাস্টারবাবু, আইয়ে ধর।
কি রে, কি হয়েছে রে বনোয়ারি? আমি দৌড়ালাম, আর দৌড়ে গিয়ে যা দেখলাম তাতে চোখ কপালে উঠে আর কি। জাম গাছের পেছনে একটা ঘন ঝোপ, লম্বা লম্বা বাবুই ঘাসে জায়গাটা ছেয়ে আছে, আর তারই ভিতরে বাঘা শুয়ে শুয়ে, ঠিক নয়, কেউ যেন বাঘাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাই মুখটা বেঁকানো, জিভটা লম্বা হয়ে বেরিয়ে এসেছে, আর চোখের মনে দুটোতে একটা আতঙ্ক, ভয়ঙ্কর কিছু একটা দেখে যেন ভয়ে চুপসে গিয়েছিল।
কিন্তু কি হয়েছিল কি? মাস্টার মশাইয়ের কথা মনে পড়ল, নন্দ বাঘার গলা টিপে ধরেছে। তবে কি নন্দই মেরে রেখে গেল কুকুরটাকে? একটু আগে আমাকেও তো বলেছিল বাঘাকে সাবধান করে দিতে, না হলে ওর গলা টিপে মারবে। কিন্তু অত বড় দশাসই কুকুরটা মারল কি করে নন্দ? বনোয়ারিকে বললাম, এ নন্দরই কাজ, নন্দই মেরে রেখে গেছে কুকুরটাকে।
লেকিন কাহা গিয়া অহিলেকা?
কোথায় গেছে তা তো আমিও ভাবছি, বাঘাকে মারলই বা কেন? লাঠি দিয়ে ভয় দেখালে হতো না? দুপুর গেল, বিকেলও গেল, সন্ধে গড়িয়ে রাত্রি হল, নন্দ তবু এল না। বুঝলাম যে আর আসবেও না। অন্যায় করলেও বাঘা আমার আদরের কুকুর, সেই কুকুরকে মেরে ফেলে মুখ দেখাবে কি করে সে? কাজেই ওর আসার আর প্রশ্নই ওঠে না। বলা বাহুল্য, নন্দ আর এল না। তবে দিন দশেক বাদে একটা চিঠি এলো, তাতে নন্দর দেশে ছাপ মারা। পাঠিয়েছে নন্দর মামা। লিখেছে, দিন কয়েক আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে নন্দ। জ্বর থেকে উঠে সে নাকি আমার কাছে আসছিল, কিন্তু হাইওয়ে থেকে বাসে ওঠার কিছুক্ষণ বাদেই একটা গাছের সঙ্গে বাচ্চা ধাক্কা মারে। নন্দ সামনে ছিল, সঙ্গে সঙ্গে মারা যায়। চিঠিটা পড়ে চমকে উঠলাম। তাড়াতাড়ি বুকিং কাউন্টারের পাশের দেয়ালে ক্যালেন্ডারটা দেখতে গিয়ে দেখি, নন্দ যেদিন এখানে এলো সেটা দিন দশেক আগের সেই দিনটি, যেদিন বাড়ি থেকে বেরিয়ে বাসে উঠেছিল সে।
শেষ হয়ে গেল প্রথম গল্পটি, যার নাম ছিল ভয়ঙ্কর, লেখক শচীন দাস, আর পড়ে শোনালো এতক্ষণ সেতু। আর সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার। আজকে দ্বিতীয় গল্পটি আমাদের জন্য লিখেছেন সাদিয়া ইসলাম বৃষ্টি। আর ভুলে গেছি আরো একবার ঈদের শুভেচ্ছা জানাতে, যারা শুনছেন এই মুহূর্তে কুয়াশা, সবাইকে আরো একবার ঈদ মোবারক জানাচ্ছি আমি শারমিন। আসুন তাহলে আজকের গল্পের প্রথম পর্ব শুনি। গল্পের নামটি না হয় একদম প্রতিবারের মতন গল্পের শেষেই শুনবো। এখন শুনবেন গল্পের প্রথম পর্ব, তারপরে আবার ফিরে আসছি। ভাবে একরকম আর হয় একরকম। আজ আরো কাছে কালকে দিনটাকে যতটা আনন্দময় বলে মনে হচ্ছে, আগামী সময়গুলোকে কালকে সেটা নাও মনে হতে পারে, কে জানে। হয়তো আগামী সময় তার কোলে লুকিয়ে থাকা ভয়ঙ্কর কিছু গল্প নিয়ে অপেক্ষা করছে আপনার জন্য, অন্ধকার আর ভয়ঙ্কর কিছু গল্প যার পরতে পরতে আছে মায়া ভরা শিহরণ। তবুও মানুষ এগিয়ে যায়, বেঁচে থাকে, সামনের দিনগুলোকে নিয়ে স্বপ্ন দেখে। আজকের গল্প এমনই এক স্বপ্ন নিয়ে। সব মানুষের স্বপ্ন দেখতে নেই, এমনকি তাদের ঘুমগুলো হয় স্বপ্ন ছাড়া। কিন্তু কাশেম ভুল ভেবেছিল, ভেবেছিল স্বপ্ন দেখার অধিকার হয়তো আছে তারও। প্রকৃতি খেলতে ভালোবাসে, কাশেমের সাথেও খেলেছে সে। ভয়ানক এক ধাক্কায় সে ভেঙে দিয়েছে কাশেমের সব স্বপ্নকে। অতীত কিছু গল্পের সমাপ্তি টানতে বেছে নিয়েছে সে কাশেমকে। পারবে তো কাশেম গল্পগুলো সমাপ্তি টানতে? শেষ পর্যন্ত রহস্যের কুয়াশা মাখা এই জালকে ছিঁড়তে পারবে সে? চলুন জেনে আসি সেটা আজকের কুয়াশা। অফিসিয়াল লেটারটা হাতে পাওয়ার পর থেকেই কেমন যেন ধুকপুক করছে কাশেমের বুক। তাহলে কি শেষ পর্যন্ত আর সবার মতন ওর চাকরিটা হয়েই গেল? আর সবার সাথে কাশেমও এবার থেকে সকালবেলা গোসল করে রেডি হবে আর মোড়ের বাস স্ট্যান্ড থেকে বাস ধরবে। ভাবতেই কেমন গা শিউরে উঠছে কাশেমের। ভালো লাগার অনুভূতি ভরে যাচ্ছে পুরো শরীরে, তাই চিঠিটা খুলতেও ভয় লাগছে। যদি চিঠি খুলে দেখতে পায় আগে সবগুলোর মতন এই চাকরিটাও হয়নি ওর, তাহলে এই ভালো লাগা গা শিউরে ওঠার মতন আনন্দ সব শেষ। কাঁপা কাঁপা হাতে অবশেষে খামের মুখ খুলল কাশেম। প্রথমে বিশ্বাস হল না, পরিষ্কার ভাবে চিঠিতে লেখা আছে, লেখা আছে যে কাশেম সিলেক্টেড হয়েছে। এটাকে কি অ্যাপয়েন্টমেন্ট লেটার বলে? এই লেটারের জন্যই কি এতদিন এত কষ্ট করা? ঘরের টেবিলের উপর জগ আর গ্লাস রাখা ছিল, কিন্তু জগে পানি ছিল না। বাইরে টিউবওয়েল থেকে পানি ভরল প্রথম অজগে, তারপর ধীরে সুস্থে ঘরে ঢুকল। পানির সাহায্যে একটু অন্যরকম মনে হল ওর। ছোট্ট আর অগোছালো ঘরটাকে দেখতেও অসম্ভব সুন্দর মনে হল হঠাৎ। খাম থেকে চিঠিটা আবার বের করল কাশে। ওটা পড়তে পড়তে খেয়াল করল চোখের পাশটা কেমন যেন ভিজে গিয়েছে ওর।
কি ব্যাপার কাশেম, হঠাৎ এত মিষ্টি, কি ব্যাপার, কি কিছু হয়েছে নাকি?
হ্যাঁ চাচা, আমার চাকরি হতে পারে বলছিলাম না গত সপ্তাহে।
সে তো তুমি প্রতিবারই বলো, তা এবার কি চাকরিটা হয়েই গেল নাকি শেষমেশ?
জি চাচা, আপনাদের দোয়ায় এবার চাকরিটা হয়েই গেল।
দোয়া তো সব সময় করি, তা বাবা এত মিষ্টি আনার দরকার কি ছিল? তার চাইতে বাড়ি ভাড়াটা যদি দিয়ে যেতে।
এইবার থেকে প্রতি মাসের প্রথমেই টাকা পেয়ে যাবেন চাচা। আসলে আমার তো মা বাবা নাই, বাড়ির কেউ নাই যাকে সুখবরটা দেব আর কি। আপনি আছেন একমাত্র মুরব্বী যাকে খবরটা দেয়া যায়, তাই এই মিষ্টিটা। ধার করে যদিও, তবু চাচা মিষ্টি মুখে দিয়ে দোয়া করলে খুব ভালো লাগবে চাচা।
আচ্ছা যাও, ঘরের ভেতরে যাও, তোমার চাচিকে দিয়ে আসো মিষ্টি, সে খুব পছন্দ করে মিষ্টি জিনিসটা। আর শোনো, ভাড়াটা সময় করে দিয়ে দিও।
জি চাচা, অবশ্যই দিয়ে দেব।
আচ্ছা কাশেম, একটা কথা, নতুন চাকরিতে যাবা, হাতে টাকা পয়সা নাই বুঝছি, কিন্তু তাও একটু পরিষ্কার ভদ্র জামা পরবা, পারলে একটা ঘড়ি পরবা। ঘড়ি আছে তো তোমার?
না চাচা, আসলে ঘড়ি একটা ছিল কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে অনেকদিন হলো, তারপরে আর নতুন কিছু কেনা হয়নি, আর টাকা পয়সাও আসলে।
আচ্ছা আচ্ছা বুঝেছি, কিন্তু এইসব ব্যাপার কিন্তু অফিসে অনেক বেশি দেখে। কাজ কত দূর করলা সেটার চাইতে তুমি ঠিক টাইমে আসবো কিনা, তোমার জামা পরিষ্কার কিনা, হাতে ঘড়ি আছে কিনা, এই সব দেখে প্রথমে, বুঝলা? এখান থেকে গিয়ে একটা ঘড়ি কিনবা।
জি চাচা, অবশ্যই।
আর টাকা নিয়ে সমস্যা হলে আমাদের মোড়ে ওই যে জিনিসপাতি সারায় যে দোকানে,
মন্টুর দোকান চাচা?
হ্যাঁ সেখানেই যাবা, মন্টুর দোকানে অনেক সুন্দর সুন্দর সেকেন্ড হ্যান্ড ঘড়ি পাওয়া যায়, কিংবা কয়েকদিন ভাড়াও নিতে পারো তুমি, পরে টাকা পেলে নতুন একটা কিনে নিবা, তাই না? কি ঠিক বলেছি?
জি চাচা বুঝেছি, আমি তাহলে ওইটাই করি, মন্টুর দোকান থেকেই না হয়।
হ্যাঁ সেটাই করো, আমার নাম বললেও তোমাকে ভালো ঘড়িটা দেখিয়ে দেবে। এখন যাও চাচিকে মিষ্টি দিয়ে আসো। আচ্ছা আর বাড়ি ভাড়ার ব্যাপারটা?
স্যালারি পেয়ে প্রথমে ভাড়া দিয়ে দেব চাচা, মনে থাকবে আমার।
আচ্ছা যাও তাহলে।
ঘরে এসে খানিকক্ষণ হাতের ঘড়িটার দিকে তাকিয়ে থাকলো কাশিম। কি সুন্দর চকচক করছে জানালার আলো পেয়ে, এত সুন্দর ঘড়িটা কে বেচে দিল? কাশিমের মতন কোন গরিব মানুষ, ভেবে একটু কষ্ট লাগলো। হাতে টাকা পয়সা না থাকায় কত কিছুই না করতে হয়েছে ওকে, যা ছিল সব বেচে দিতে হয়েছে। নিজের জায়গায় অন্য আরেকজনকে দেখতে পেয়ে কষ্টটা যেন আরো বাড়ল, কিন্তু কষ্ট পেয়ে লাভ কি? একটা দীর্ঘশ্বাস ফেলল কাশে, যাক ঘড়িটাও কাজে তো লাগলো, পারলে স্যালারির টাকা পেয়ে এটাকে কিনে ফেলবে, ভাড়া নেবে না। আবার কার না কার হাতে চলে যায় ঘড়িটা, কিন্তু দেখতে বেশ, ওর হাতেই মানাবে। পরদিন ঘড়িটা পড়বে ভেবে তুলে রেখে দিল কাশেম স্টিলের বাক্সের ভেতরে, ওখানে ওর যা ছোটখাটো সম্পত্তি সব রাখা। ঘড়িটা প্যাকেটে করে মুড়ে যত্ন করে রেখে দিল কাশেম সেখানে। সে রাতে খুব ভালো ঘুম হল ওর, মনে হলো মাথার পাশে যেন মা বসে আছে, ঠিক ছোটবেলার মতো ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তবে মাঝরাতে হঠাৎ একটা শব্দ শুনে ঘুম ভেঙে গেল কাশেমের, কেমন একটা আলো আভা যেন দেখল স্টিলের বাক্সটায়, কিন্তু ঘুমের ঘরে পরমুহূর্তেই আবার ডুবে গেল। পরদিন আর মনে থাকলো না কাশেমের রাতের অদ্ভুত সে আলোর কথা।
কি কাশেম সাহেব, পারবেন তো সব বুঝে নিতে?
অবশ্যই স্যার, আমি চেষ্টা করব।
শুধু চেষ্টা করলেই হবে না, পারতে হবে।
জি স্যার, আমি পারবো স্যার।
আপনার ঘড়িটা অনেক সুন্দর।
থ্যাংক ইউ সো মাচ স্যার।
ভালোভাবে কাজ করেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন।
জি স্যার, ঠিক আছে স্যার, অবশ্যই।
কি
কি ব্যাপার কাশেম, অফিসে গিয়েছিলে নাকি?
জি চাচা।
রাত বাজে 11টা, এত দেরি?
কাজের একটু চাপ ছিল চাচা। আমার আগে যে ছিল সে অনেক কাজ আধ খপচা করে রেখে গিয়েছিল, সেই কাজগুলোকে ঠিক করতে হলো, ওনার কাজগুলো বুঝে নিতেও হলো।
তা ঠিক, কাজ প্রথম প্রথম করতে একটু সময় বেশি লাগবেই, কাজ করা ভালো। তাহলে যাও, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো তাড়াতাড়ি।
জি জি আচ্ছা।
কিন্তু ঘরে ফিরে আর খাওয়া হলো না কাশেমের, শরীরটা মনে হলো যেন ভেঙে পড়বে। আসলে অনেক বেশি কাজ করা হয়েছে আজকে, অনেক বেশি চাপ পড়েছে মাথা শরীরের উপরে। ঘরেও আগে থেকে কোনো খাবার রান্না করা ছিল না, এত যে দেরি হয়ে যাবে সেটা বুঝতে পারেনি কাশেম। তাও মনে হলো কিছু একটা মুখে দিয়ে ঘুমানো দরকার, কিন্তু ঘরে ঢুকে বিছানার উপরে চোখ পড়তেই আর নিজেকে ধরে রাখতে পারল না। কখন যে বিছানার উপরে বসে পড়ল, তারপর কখন যে শুয়ে পড়ল সেটা মনেও নেই কাশেমের। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল ওর, পেট ক্ষুধায় জ্বলছে, চারপাশ একেবারে স্তব্ধ। হাতের ঘড়িটার দিকে তাকালো, রাত 3টা বাজে। আবার ঘুমিয়ে পড়তে ইচ্ছে করলো কাশেমের, কিন্তু ঘুম আর আসলো না চোখে। শেষমেশ বিছানা থেকে নামলো কাশেম, এক মুঠো মুড়ি খেয়ে পানি খেল, তারপর একটা বই টেনে নিল। অনেকদিন ধরে একটা বই শেষ করব করব করেও করা হচ্ছিল না, সেটা শেষ করব। তারপর একেবারে নামাজ পড়ে আধা ঘন্টা ঘুমাবে, তারপর উঠে গোসল করে রওনা দেবে অফিসের দিকে। কিন্তু অনেকক্ষণ বাদে হুঁশ হল ওর, কি ব্যাপার, এতক্ষণেও আজান দিল না। হাতের ঘড়িটার দিকে আবারও তাকালো, জামা কাপড় না খুলে ঘড়ি হাতে রেখে ঘুমিয়ে পড়েছিল। ঘড়ি দেখে অবাক হয় কাশেম, ঘড়িতে এখনো রাত 3টা বাজে। বাইরে তাকালো, না কোনো আলোর চিহ্ন নেই, তার মানে এতক্ষণে কি সময় যায়নি? কাশেমের হিসেব মতো এতক্ষণে পর 5টা বাজার কথা। কি করবে বুঝতে না পেরে লাইট অফ করে দিয়ে আবার বিছানায় গেল কাশেম, ঘুমোতে চেষ্টা করল। আর সাথে সাথে একটা সরসর শব্দ শুনতে পেল কানের পাশে।
এটা কিসের শব্দ? স্যার কিছুই তো নেই, তাহলে শব্দটা আসছে কোথা থেকে? আরে সাপ, সাপ কোথা থেকে এলো?
কাশেম, কাশেম, কে
কে?
আমি আমি বাড়িওয়ালা চাচা, দরজা খোলো কাশেম।
চাচা চাচা, এখানে একটা সাপ। আরে সাপটা আবার গেল কোথায়? এই মাত্রই তো সাপটা এখানে।
কিসের সাপ কাশেম, এখানে কোনো সাপ নেই দেখো।
কিন্তু চাচা চাচা, এখানেই ছিল, এখানেই সাপটা।
আমি খুঁজে দেখছি, তুমি বসো।
আমি সাপ ভয় পাই চাচা, খুব বেশি ভয় পাই। আপনি কিছু একটা করেন চাচা। চাচা আপনি কোথায় গেলেন চাচা? চাচি চাচি, দরজা খুলেন চাচি, চাচি দরজা খুলেন।
কি হয়েছে কাশেম এই রাতের বেলা?
চাচা চাচা, আপনি ঘুমাচ্ছেন? একটু আগে আমার ঘরে, তাহলে কি করে? আপনি আপনি একটু আগে কোথায় ছিলেন?
ঠাট্টা করছো নাকি কাশেম? এই রাত 3টার সময় আমি আর কোথায় থাকব? আমার ঘরে ছিলাম, ঘুমাচ্ছিলাম।
রাত 3টা? চাচা কয়টা বাজে বললেন?
রাত 3টা? অদ্ভুত ছেলে তো তুমি, হাতে ঘড়ি আর আমাকে জিজ্ঞেস করছো কয়টা বাজে, তাও আবার এই রাতের বেলা ঘুম থেকে উঠিয়ে। পাগল হয়ে গেলে নাকি তুমি? এখন যাও, যাও তো, আমাকে ঘুমাতে দাও।
চাচা কিন্তু আপনি একটু আমার সাথে যদি আসতেন।
আরে আচ্ছা, বিপদ হলো তো, যাও তো ঘুমাও, আমাকে জ্বালিও না।
রাত 3টা বাজে এখনো, কিভাবে? না মাথা ঢুকছে না, আমি আমি কি পাগল হয়ে যাচ্ছি? চাচা চাচা চাচা, দরজাটা, না এটা ঠিক হচ্ছে না, এত রাতে কাউকে বিরক্ত করাটা ঠিক হচ্ছে না আমার। কিন্তু
কি হলো কাশেম, কোনো সমস্যা নাকি?
আপনি এখানে দরজার বাইরে কিভাবে? এই মাত্র তো দেখলাম আপনাকে ঘরের ভিতরে ঘুমাচ্ছেন, দরজাও বন্ধ করে দিলেন একটু আগে।
মাথা খারাপ নাকি তোমার? ঘুম আসছিল না বলে ভাবলাম একটু ছাদে গিয়ে ঘুরে আসি। আমি আবার তোমাকে দরজা খুলে দিলাম কখন? আমি তো নিচেই ছিলাম না।
না, এটা হতে পারে না, আমি ভুল দেখেছি, আমি পাগল হয়ে যাচ্ছি।
কাশেম, শান্ত হও, কি হয়েছে আমাকে বলো।
চাচা, এখন কয়টা বাজে বলুন তো?
তা তো জানি না, তোমার হাতে তো ঘড়ি আছে, দেখি কয়টা বাজে। 3টা বাজে।
না না না, 3টা বাজতে পারে না, এখন সময় কেন থেমে গেছে? সময় কেন যাচ্ছে না চাচা? চাচা, চাচা আপনি কোথায় গেলেন? চাচা, চাচা দরজা খুলুন, চাচা, চাচা।
কি হলো? তোমাকে না বললাম দরজা না ধাক্কা দিতে, ঘুমাচ্ছি তো, ঘুমাতে দাও।
ঘুমাচ্ছেন আপনি? ঘুমাচ্ছেন চাচা? আপনি রাত ছাদে গিয়েছিলেন, আপনার না ঘুম আসছে না?
তোমার মাথা খারাপ? এই রাতে ছাদে কেন যাব আমি? বিছানায় শুতেই ঘুম চলে আসে আমার, আমি কেন ঘুমাবো না? দয়া করে আর বিরক্ত করো না।
না 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 না, এমন হতে পারে না, হতেই পারে না এমন। আমি আর নিতে পারছি না, আমি আর একদম নিতে পারছি না। তো আলো কেন? আমার মাথাটা ব্যথায় ভেঙে যাচ্ছে।
আর একটু শুয়ে থাকো, এখন উঠো না।
আপনি চাচা? আপনি চাচা? আপনি আপনি সত্যি? আপনি তো
কি হয়েছে বলো তো কাশেম, কাল রাতে কি হয়েছিল? আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ দরজার সাথে বাড়ি লেগে কোনো কিছু পড়ার শব্দ হলো, দেখে বাইরে বেরোলাম, দেখলাম তুমি মাটিতে পড়ে আছো। তোমার শরীর ঠিক আছে তো?
হ্যাঁ চাচা, আমার শরীর ঠিক আছে, কিন্তু কালকে খুব অদ্ভুত কিছু ব্যাপার ঘটেছে চাচা, আমার খুব ভয় লাগছে।
আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, তুমি ভয় পেও না, আজ রাতে আমাদের সাথে থেকো। আমার ছেলে জহির বিদেশে যাওয়ার পর থেকে ওর বিছানাটা তো খালিই পড়ে থাকে, তুমি বরং আজ ওখানে ঘুমিও, শরীরে হালকা জ্বর আছে তোমার, রাতে তো গা পুড়ে যাচ্ছিল জ্বরে।
আমার জামা কাপড় ঘড়ি?
জ্বর ছিল তাই ভাবলাম গা হাত পা মুছিয়ে দিলে ভালো হবে, তাই খুলে রেখেছি।
আর তারপরে কি সময় চলতে শুরু করলো?
মানে সময় চলবে না কেন?
আমার জামা কাপড় যখন বদলাচ্ছিলেন চাচা, তখন কয়টা বাজছিল আপনার মনে আছে?
এত কিছু মনে থাকে নাকি? ও হ্যাঁ, তুমি কখন অজ্ঞান হয়েছিল সেটার সময় মনে নেই, তবে তোমার ঘড়িটা যখন খুলছিলাম তখন সেটার সময় দেখতে বলেছিল তোমার চাচি, রাত 3টা বাজছিল ঘড়িতে তখন। তারপর তো 4টা নাগাদ তোমার জ্বর একটু কমে এলো।
তার মানে সব এই ঘড়ির জন্য? ঘড়ি খুলে রাখলেই সময় চলতে শুরু করে?
কি যে আজে বাজে বকছো তুমি কাশেম, আজকে অফিসে যাওয়ার দরকার নাই, কাল অনেক চাপ পড়ে গিয়েছে তোমার মাথার উপরে, তাই হয়তো এমন হয়েছে।
কিন্তু চাচা, জয়েন করার পরের দিন যদি না যাই?
আচ্ছা তাহলে যাও, এখন তো জ্বর কম, খেয়ে দে, ওষুধ খেয়ে বের হও, তবে পারলে তাড়াতাড়ি চলে এসো, আর পানি খেয়েও বেশি করে, আজকাল তোমরা বাচ্চা ছেলেমেয়েরা পানি একদমই খাও না, এই জন্যই অনেক অসুখ বিসুখ বেশি বাধে তোমাদের শরীরে।
আচ্ছা ঠিক আছে চাচা, চিন্তা করবেন না, আমি ঠিকঠাক থাকব।
বাসা থেকে বেরিয়ে অফিসে গেল না কাশেম, তার আগে মোড়ের ঘড়ির দোকানটায় ঢুকল। দোকানটা ঠিক ঘড়ির দোকান না, ওটার ভিতরে এটা ওটা অনেক যন্ত্রপাতি রাখা, টিভি ফ্রিজও আছে 2-1টা। এদিকে যত ঘরের জিনিসপাতিতে সমস্যা হয় সেগুলো সারানোর জন্য এই দোকানে আসে সবাই। চিকন মতন একটা ছেলে বসে থাকে দোকানটায় সবসময়, নাম মন্টু। শরীর চিকন হলে কি হবে, বুদ্ধি বেশ ভালো ছেলের, যন্ত্রপাতি সারাতে জুড়ি মেলা ভার। ওর দোকানের একটা পাশে অনেকগুলো তাকে ঘড়ি সাজিয়ে রাখা। ও যে কেবল মানুষের ঘড়ি সারিয়ে দেয় তা না, কোনো ঘড়ি বেচতে চাইলেও মানুষ এখানে আসে, আবার ভাড়া নিতে চাইলেও আসে। বাসা থেকে বেরিয়ে মন্টুর কাছে এলো কাশেম, ঘড়িটা মন্টুর কাছ থেকে ভাড়া নিয়েছিল সে।
মন্টু ভাই কেমন আছেন? ভালো আছি। আপনি না সেই মানুষটা যারে সোনালি রঙের ঘড়িটা ভাড়া দিছিলাম?
হ্যাঁ ভাই, একদম ঠিক চিনেছেন, আমি সে, একটু দরকার ছিল তাই আপনার কাছে আসা।
যে বলেন।
আমি ঘড়িটা বদলে নিতে চাই, অন্য কোনো ঘড়ি দিলেই চলবে আমার, এটা আপনি রাখেন আপনার কাছে প্লিজ।
বুঝলাম না ব্যাপার স্যাপার, এত সুন্দর ঘড়ি কিন্তু যে নেয় সেই দুদিনে বেশি হাতে পড়ে না, দিয়া যায় আর কখনো নিতেও আসে না,
তাই নাকি মন্টু ভাই? এর আগে কে নিয়েছিল?
নিছে তো অনেকে কিন্তু তাদের বেশিরভাগই দুই দিনের বেশি রাখতে পারে না নিজের কাছে।
আচ্ছা, তার মানে কেউ কেউ রাখতে পেরেছে।
আসলে রাখতে যে পারছে তা না, যারা দুই দিনের বেশি সময় রাখছে তাদের সাথে আমার আর দেখা হয়নি, ঘড়ি তাদের হয়ে অন্য কেউ ফেরত দিয়ে গেছে আমারে।
মানে কি, তারা কেন ফেরত দিতে আসেনি?
তা তো জানি না, জানার চেষ্টাও করি নাই ভাই, কি লাভ বলেন? আমার ঘড়ি আমার ফেরত পাইলেই তো হইল। একজনের কথা জানি, উনি ঘড়িটা নেওয়ার পর মারা গেছিলেন।
আচ্ছা, শেষ কাকে দিয়েছিলেন ঘড়িটা বলেন তো? মানে ঘড়ি দিয়েছিলেন আর ফেরত দিতে তার আত্মীয় এসেছিল, এমন কারো কথা আপনার মনে আছে? বা মারা গিয়েছেন যিনি, ওনার ঠিকানাটা যদি?
কেন ভাই, আপনি যাই না কি করবেন?
একটু দরকার আছে।
আর ঘড়িটা, এটা কি ফেরত দিয়ে দেবেন? প্লিজ এইটা নিয়ে যান ভাই।
হ্যাঁ, ফেরত দিয়ে যাব, এটা রাখার কোনো ইচ্ছা নাই আমার। তবে একটা কথা, ঘড়িটা আর কাউকে দেবেন না মন্টু ভাই, ঘড়িতে সমস্যা আছে।
কি কর্ম, কর্মটা কি বলেন তো ভাই? ঘড়িটা দেখলেই মানুষ নিতে চায়, আমি না দিতে চাইলেও না নিয়ে ছাড়ে না। আপনার কথা মনে নাই, আপনিও তো নিজেই ঘড়িটা নিয়ে গেছিলেন, আমি মানা করছিলাম তারপরও।
না তা ঠিক আছে, আচ্ছা ঘড়ি সামনে না রাখলেই তো পারেন।
না রাখলেই বা কি বলেন, রাতের বেলা রাইখা আসছি বাড়িতে, সকালে দেখি ঠিক এই দোকানের ভেতরেই আছে ঘড়ি, যেখানেই রাখি ঘড়ি চলে আইবই। আমিও আসলে বুঝছি যে ঘড়িতে সমস্যা আছে, কিন্তু আমার করার কিছুই নাই ভাই।
আচ্ছা ঘড়িটা আসলে কার, আপনি পেলেন কিভাবে?
আমার দাদার বাবার আমলের ঘড়ি, উনি কিভাবে পাইছিলেন ঠিক জানি না, তবে ঘড়ি পরা একটা ছবি আছে ওনার আমার ঘরে টাঙানো। বিশ্বাস করবেন না, ওই ছবিটাতেও কেমন জানি একটা ঝামেলা আছে। আমার ঘরটা ছোট কিন্তু ছবিটা সরানোর কোনো উপায় নাই, যত বা সরে রাখতে চাই ঠিক ততবারই চলে আসে আমার ঘরের ভেতর। একবার অনেক দূরে ফেলে আইছিলাম, কে একজন জানি আমার ঘরের সামনে আবার এটারে ফালায় রেখে গেছে।
এত কিছু হয়েছে আপনার সাথে, আপনি খোঁজ নেননি, জানতে চাননি কি এমন সমস্যা ছিল আপনার দাদার বাবার সাথে, ওনার ঘড়ি আর ছবি কেন এরকম অদ্ভুত আচরণ করে, আপনি জানতে চেষ্টা করেননি?
কার কাছে জানতে চামুকন? কিন্তু ভাই, আমি খুঁজতেছি সেই মানুষটারে, সে এই ঘড়ি নিজের কাছে রাইখা দিতে পারবো, যার কাছে গেলে ঘড়িটা আর ফিরাইব না।
কেন, আপনার তো কোনো ক্ষতি করে না ঘড়িটা?
করে না তা ঠিক, কিন্তু কইরা বসতেও তো পারে।
আচ্ছা দিন আপনি আমাকে ওই লোকের ঠিকানাটা দিন, আমি দেখব কি হচ্ছে এখানে।
এই যে নেন ঠিকানা, ওনার নাম শকত। তবে ভাই আপনি একটু সাবধানে থাকেন, ঘড়ির আবার পছন্দ অপছন্দ আছে, এই ঘড়ি যারে পছন্দ করে ফেলে তার কাছে বারবার ফিরা যায়, ওই ছবির মতো।
অফিসে গিয়ে ঠিক করে কাজে মন বসাতে পারল না কাশেম, সারাক্ষণ মাথার ভেতর ঘুরতে থাকলো মন্টুর শেষ কথাটা, এই ঘড়ি যাকে পছন্দ করে তার কাছে বারবার ফিরে যায়, ঘড়িটা কি কাশেমের কাছে ফিরে আসবে? নিজের হাতের দিকে তাকালো কাশেম, আজ আর ঘড়ি নিতে সাহস পায়নি সে। আসলে ঘড়ি নিতে যাওয়ার দিন মন্টু বারবার করে ঘড়িটা নিতে মানা করেছিল ওকে, কাশেমই শোনেনি। মন্টুর দোষ নেই সেক্ষেত্রে, কিন্তু এখন তো ভালো ঝামেলায় পড়া গেল। বিকেলের দিকে শরীর কেমন যেন নিতেই গেল কাশেমের, কোন রকমে অফিস আওয়ার শেষ করে বাড়িতে ফিরল। বাড়িওয়ালা চাচাকে দেখে হাসল, বলল শরীর ঠিক লাগছে। আসলে সমস্যাটা তো শরীরে নয়, মনের ভয়ে মনের ভেতরটা সিটিয়ে আছে। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নিল কাশেম, তারপর শুয়ে পড়ল বিছানায়। কখন যে ঘুম চোখে লেগে এসেছে বলতেও পারবে না। ঘুম যখন ভাঙল তখন বেশ রাত, কয়টা বাজে দেখার জন্য চোখ মেলতেই অদ্ভুত এক আলো দেখতে পেল, ও ওর পুরো ঘরটা জুড়ে নরম অথচ ঝলসে দেওয়ার মতো সূক্ষ্ম আলো। আলো আসছে কাশেমের হাত থেকে, হাতের ঘড়িটা থেকে, ফিরে এসেছে ওই ঘড়িটা, ওই সোনালী ঘড়িটা। নিজের হাতের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো কাশেম, এটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? ঘড়িতে আবার রাত তিনটা বাজে। হাত থেকে ঘড়িটা খুলে ফেলল কাশেম, খোলার সাথে সাথেই ঘড়ি থেকে বের হওয়া আলো থেমে গেল। পুরো ঘরে নেমে এলো রাতের কালো অন্ধকার। তারপর সারা রাত আর ঘুম এলো না কাশিমের চোখে।
কুয়াশা,
চিৎকার আসে দূরে থেকে ছায়ার খেলা দেখে সারা শরীর জমে যায় শিহরণে পর্দা ঠিক কোনো পাশে কেউ যেন গুটি মেরে বসে আছে আর করে নিশ্চয় বিশ্বাস নাকি ভুল মাটিতে পরে থাকা রক্তাক্ত ছুরি পাশে রাখা দোয়ার খোলা কেউ এলো বুঝি নুপুরের শব্দের রহস্য তাকি কোন কুয়াশায় থেকে যায় চোখ থেকে
ওয়াটার পাম্প টাইম চেক।
সময় এখন রাত ১২টা।
আরএফএল ওয়াটার পাম্প পানি দেবে টেনশন নয়।
আজকের দ্বিতীয় গল্পের প্রথম পর্ব শুনলেন এতক্ষণ একটি ঘড়ি নিয়ে ঘটনা, যে ঘড়ি রাত ৩টার সময় বন্ধ হয়ে যায় বা ৩টার সময় যে ঘড়িটি পড়ে থাকেন যে ঘড়িটির মালিক মানে ভাড়া করা হয়েছিল ঘড়িটি, তার ঘুম ভাঙিয়ে দেয় রাতের বেলা, সেই নিয়ে ভয়ঙ্কর এক কাহিনী চলছে আজকে কুয়াশায়। তা আজকে বেশি কথা বলবো না, আজকে উৎসবের দিনে ভয়ের কাহিনী শুনতে হচ্ছে আপনাদের রাজ্যে। এতক্ষণ প্রথম অংশ শুনেছেন, এখন চলে যাব গল্পের দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্ব শুনে আবারও ফিরে আসছি। কুয়াশা শুনছেন আপনি শারমিনের সঙ্গে এবিসি রেডিও 89.2 এফএম এ।
আসসালামু আলাইকুম স্যার, আমার দুদিনের ছুটি লাগবে স্যার, শরীরটা ঠিক ভালো নেই।
মাত্রই তো জয়েন করলেন, দু সপ্তাহ হয়নি, এর ভেতর ছুটি? কাশিম সাহেব ভেবে বলছেন তো
স্যার? ছুটি না স্যার, সিক লিভ চাচ্ছি স্যার, অসুখের উপর তো কারো কোনো হাত নেই, তাই না স্যার?
আচ্ছা ঠিক আছে, আপনার অ্যাপ্লিকেশন লিখে আনুন, আমি সাইন করে দিচ্ছি। আর শুনুন, একটু তাড়াতাড়ি সুস্থ হওয়ার চেষ্টা করুন।
জি জি স্যার, ঠিক আছে।
কে?
আমাকে চিনবেন না, একটু দরজাটা খুলুন, কথা আছে।
কি চাই আগে বলুন, কি চাই?
আমি আসলে শওকত আলমের কাছে
মানে একটা ঘড়ির ব্যাপারে কথা বলার ছিল।
ঘড়ির ব্যাপারে? উনি তো মারা গিয়েছেন বেশ কিছুদিন হলো, দেখা করা যাবে না।
মারা গিয়েছেন আমি জানি, তবু উনি মানে আসলে ওনার ঘড়িটা এখন আমার কাছে আছে, আমার দেখা করা দরকার আপনার সাথে, খুব বেশি দরকার।
বললাম তো
মিনা, ওকে আসতে দাও, আমি কথা বলবো ওর সাথে।
কে, কে উনি?
কেউ না, কেউ না, চুপ করো তো তুমি।
না না মিনা, আমাকে কথা বলতে দাও। আর কত মৃত হয়ে বেঁচে থাকতে হবে আমাকে, এর চাইতে মরণ হলেই ভালো।
কিন্তু কিন্তু তোমার কারোর সাথে কথা বলা?
আমি কারোর কথা কেন শুনবো মিনা, কেন আমাকে কারোর কথা শুনে ঘরে বসে থাকতে হবে? ওকে আসতে বলো, আমি কথা বলবো ওর সাথে। ওর কাছে ঘড়িটা আছে, ও বিপদে আছে, আমার কাছে ওকে আসতে দাও।
আচ্ছা একটু আগে কে কথা বললেন, উনি কে?
এই যে
আপনি, মানে আপনি কি শকত আলম? আমার খুব জরুরি কথা ছিল আপনার সাথে।
আমার ঠিকানা পেলেন কি করে, আর আমার খোঁজ কে দিল আপনাকে?
আমি সোনালি রঙের একটা ঘড়ি নেই কয়েকদিন আগে, আমি যেখানে থাকি তার পাশেই মন্টু নামের একটা ছেলের দোকান, সেখান থেকে ঘড়িটা নিয়েছিলাম আমি, আর তারপর থেকেই সমস্যা শুরু হলো। ঘড়িটা, ঘড়িটা,
আমি জানি, আমি জানি, আমি জানি ঘড়িটায় কি সমস্যা। তারপর বলুন, ঘড়ি পেলেন বুঝলাম, সমস্যাতেও পড়লেন বুঝলাম, কিন্তু এখানে এলেন কিভাবে?
আমি আসলে ঘড়িটা ফিরিয়ে দিতে যাই, কিন্তু ঘড়িটা আবার আমার কাছে চলে আসে, আমার হাতে। প্রতিদিন আমি ঘড়িটা ফেলে দিয়ে এসেছি, ভাঙার চেষ্টা করেছি, পানি আগুন কি দিয়ে ওটাকে সরানোর চেষ্টা করিনি, কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি। ওটা ঠিক আমার হাতে এসে গিয়েছে রাত তিনটায়, নানা রকম অস্বাভাবিক কার্যকলাপ হয়েছে, আমি মন্টুকে জিজ্ঞেসও করেছিলাম, আর ও আমাকে বলেছিল,
বলেছিল যে তুমি প্রথম না, তোমার আগে এমন কিছু হয়েছে, আর শব্দ সর দাদার বাবার, তাই না?
হ্যাঁ, আমি ওর কাছে আমার আগে এরকম ঝামেলায় পড়েছে এমন কারো ঠিকানা চেয়েছিলাম, মন্টু আমাকে আপনার ঠিকানা দেয়, ও বলেছিল আপনি মারা গিয়েছেন এই ঘড়ির কারণে, কিন্তু এখানে এসে দেখলাম আপনি।
হ্যাঁ, আমি বেঁচে আছি, খুব ভালোভাবে যে বেঁচে আছি তা না, তবে বেঁচে আছি।
ব্যাপারটা কি বলুন তো?
না শকত, তুমি কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না তুমি।
না মিনা, আমাকে বলতে দাও, কতদিন আর এভাবে চুপ করে থাকবো আমি? সেই মেয়েটার কথা আমাকে বলতে দাও, আর ওই ছেলেটা, আমি যদি ভাবে চুপ করে থাকি তাহলে ওরা থামবে না, আমার জন্য মারা পড়বে আরো মানুষ।
আরো মানুষ মানে? এর আগেও কি মানুষ মারা গিয়েছে নাকি এই ঘরের কারণে?
আপনার কি মনে হয়, এমনি এমনি ছেড়ে দেবে ওরা, প্রতিশোধ নেবে না?
কিন্তু কারা, কাদের প্রতিশোধ নেওয়ার কথা বলছেন আপনি?
সব তোমাদের ভুল ধারণা, ওরা মরে গেছে, বেঁচে নেই, কিছুই করতে পারবে না ওরা, ওদের ওদের সেই শক্তি নেই।
ওদের শক্তি আরো বেশি, তোমার মনে নেই এর আগে ওই ঘড়ি যারা নিয়ে গিয়েছে তাদের কি অবস্থা হয়েছিল, ওরা কি বলতো মনে নেই? ওরা বলতো এই ঘড়িতে অভিশাপ লেগে আছে, অনেক অনেক অভিশপ্ত এই ঘড়ি, ওরা কাঁদে, ওদের আত্মাগুলো শাস্তি চায়।
আপনি আমাকে সব বলুন, আমি সব জানতে চাই। এবার ঘড়িটা আমার কাছে এসেছে, আমি আর সবার মতন মরতে চাই না।
ঘটনাটা অনেকদিন আগের, আজ থেকে 6 বছর আগে, আমি, মন্টু আর নীরব একসাথে পড়ালেখা করতাম, তখন স্কুলের গণ্ডি সবে পেরিয়েছি, হঠাৎ তখন আমাদের দলের ভেতর থেকে নীরব সিগারেট খাওয়া শুরু করল, আর ওর সাথে সাথে আমরাও দু এক টান দিতাম, তারপর আর কি যা হয় আমরাও সিগারেট ধরে ফেললাম, তবে সিগারেটের সেই নেশা সিগারেট পর্যন্ত থেমে থাকল না। ছোট ছিলাম, টাকা পয়সা তেমন ছিল না হাতে, সিগারেটের টাকা পেতে বাসা থেকে ছোটখাটো জিনিস চুরি করে বাইরে বেচে দিতাম। তেমনই একদিন বেচতে গিয়েছিলাম দোকানে আমার মায়ের হাতের বালা, ভেবেছিলাম ওটা বেচতে পারলে অনেকদিন আর টাকার চিন্তা করতে হবে না, কিন্তু বিপত্তি বাঁধল অন্য জায়গায়। হঠাৎ ওখান থেকে আমাকে দেখে ফেলল এক বড় ভাই, তার হাতে মদ খাওয়ার টাকা ছিল না তখন, আমাকে সোনার বালা বেচতে দেখে উনি নিয়ে গেলেন সাথে, তার হাতেই প্রথম মদের নেশা শুরু। এরপর নীরব আর মন্টু শুরু করলো মদ খাওয়া। একটা সময় নেশা কেবল মদে আটকে থাকলো না, হিরোইন, ফেন্সিডিল, ভাং, গাঁজা সব খেতে শুরু করি আমরা। আমার অবস্থা দেখে ইন্টারপাসের পরপরই বিয়ে দিয়ে দেয় বাবা, ভাবে সুমতি আসবে, আসে না। উল্টো মিনার গায়েও হাত তুলতে থাকি আমি টাকার জন্য, পাগল হয়ে যেতাম হাতে টাকা না থাকলে। আর তেমন একটা দিন ছিল সেদিনও, আমরা তিন বন্ধুই টাকা পাওয়া যাবে এমন কাউকে হন্য হয়ে খুঁজছি। সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা তিনজনে রাস্তার পাশে ফুটপাতে চুপচাপ বসে আছি। আমরা তিনজন তিন রকম নেচারের, আমাদেরকে একসাথে স্কুলের পরে সময়গুলোতে বেঁধে রেখেছিল এই নেশাই। আমরা ওদিন জানতাম না ঠিক কি করব, এমনকি যেটা করেছিলাম সেদিন সেটাও যে করব এটাও কখনো ভাবিনি।
কি করেছিলেন সেদিন, অ্যাকচুয়ালি কি করেছিলেন আপনারা?
রাস্তাটা বেশ শুনশান ছিল, সন্ধ্যাবেলা আমরা রাস্তার পাশে বসে, একটা মোটরসাইকেল এগিয়ে এলো, একটা ছেলে আর একটা মেয়ে। হঠাৎ মাথায় কি যেন হয়ে গেল, মনে হলো মোটরসাইকেলটা যদি নেওয়া যায়, কিংবা ছেলেটার পকেট থেকে ভয় দেখিয়ে কিছু টাকা যদি।
আপনারা মোটরসাইকেল থামালেন?
হ্যাঁ, আর থামানোর পরেই ছেলেটার কাছে টাকা চাইলাম, কিন্তু ছেলেটা একদমই দিতে রাজি হলো না। বারবার বললাম ওকে, আমরা ছেলেটার জেদ এত বেশি, রাগ উঠে গেল মাথায়, রক্ত চড়ে গেল।
তখন কি করলেন আপনারা?
সে কথা বলতে এখনো লজ্জা লাগে আমার, কিভাবে করতে পারলাম। ছেলেটা শক্ত মুখে তাকিয়েছিল, আর মেয়েটা কুকড়ে এতটুকু হয়ে গিয়েছিল, সেসব অবশ্য চোখে পড়েনি তখন আমাদের, কারো আমলে নেওয়ার চেষ্টাও করিনি। মাথায় তখন নেশার ভূত চড়ে আছে, মেয়েটা মারা যায় ছেলেটাকে বাঁচাতে গিয়ে, ওর মাথায় লোহার রড দিয়ে বাড়ি মারে মন্টু। ছেলেটাকে ধরে রেখেছিলাম আমরা, ছেলেটা মোচড়াচ্ছিল নিজের শরীর যতটা শক্তি দিয়ে সম্ভব, কিন্তু আমরা ছাড়িনি ওকেও। মেয়েটা মরে যাওয়ার পর ছেলেটাকেও মেরে ফেলি আমরা, ওদের টাকা পয়সা দামি জিনিসপত্র কেড়ে নিই, তারপর পালিয়ে যায় ওখান থেকে।
তারপর
নীরবের খুব পছন্দ হয়ে গিয়েছিল ছেলেটার হাতের ঘড়িটা, ওটাকে ও নিয়ে নিয়েছিল, বেচতে চায়নি। কেউ জানতেও পারেনি ওই ছেলে মেয়ে দুজনকে কে মেরেছিল, আমার কিছু মনে ছিল না, ওদের চেহারা, ওদের চিৎকার কিছুই না, কেবল মাথায় ভাসত ছেলেটার চোখ, নিজের ভালোবাসার মানুষকে না বাঁচাতে পারার ক্ষোভ, বেদনা, কষ্ট, অসহায়ত্ব সব যেন ঠিকরে বেরোচ্ছিল চোখ থেকে।
কেউ জানতে পারেনি?
না, তখন এখনকার মতো এত ভালো আইনি তৎপরতা ছিল না, আর এত ক্যামেরার ব্যাপার স্যাপারও ছিল না, জায়গাটাও ছিল একটু বেশি নীরব, সময়টা ছিল সন্ধ্যার পরপর, তাই মানুষ খুব বেশি রাস্তায় ছিল না তখন, কেউ এগিয়েও আসেনি।
তাহলে সমস্যা শুরু হলো কবে থেকে?
এই ঘটনার পর আমাদের তিন বন্ধুর ভেতরে যোগাযোগ অনেকটাই কমে গিয়েছিল, আমি বাসায় থাকতে শুরু করেছিলাম, মিনার সাথেও সবকিছু একটু একটু করে ঠিক হয়ে যাচ্ছিল, কিন্তু কারো কোনো খবর থাকলে আমরা বাকি দুজন জানতে পারতাম, তাই নীরবের পাগল হয়ে যাওয়ার খবরটা জানতে বেশি দেরি লাগেনি।
আচ্ছা, সত্যি কি পাগল হয়ে গিয়েছিলেন উনি?
আমার সেটা মনে হয় না, কিংবা কে জানে, অতিরিক্ত মানসিক চাপে হয়তো, তখন এটাই মনে হয়েছিল। ভয় পাচ্ছিলাম ও ওর পাগলামির ভেতরে আমাদের নাম না বলে দেয়, কিন্তু নীরব কিছুই বলেনি, আমাদেরকে ডেকে নিয়ে গিয়েছিল ওর ঘরে, তারপর আস্তে আস্তে বলেছিল ওদের কথা।
ওদের কথা? কাদের কথা?
ওই ছেলে মেয়ে দুটো, ওরা নাকি প্রায়ই আসে ওর কাছে, ঠিক রাত তিনটার সময়, কাঁদে, মাঝে মাঝে রেগে গিয়ে হাতের কাছে যা থাকে তাই ছুড়ে মারে ওর দিকে, আঘাত করে, মাঝে মাঝেই নাকি কয়েকটা সাপ দেখা যায় নীরবের ঘরে, কোথা থেকে এসেছে এগুলো নীরব জানে না, সাপগুলোকে মারা হয় কিন্তু আবার চলে আসে ওগুলো ঘরে। নীরবের ভাষায় ওরা সাপ না, কারণ সাপগুলোকে মারার সময় ওদের মাথা হয়ে যায় সেদিনের সেই ছেলে আর মেয়েটার মাথা, সেই আকুতি ভরা বাঁচার অনুরোধ। পরিবারের সবাইকেই ভুল দেখতে শুরু করল নীরব, সবাইকে দেখে ভয় পেতে শুরু করল। নীরবের ঘরের পাশে একটা বিশাল গাছ ছিল, সেখানে নাকি সারাক্ষণ হাজার হাজার চোখ লাগানো থাকে, সে চোখগুলোর পাতা নেই, সেগুলো একভাবে তাকিয়ে থাকে নীরবের দিকে। তারপর একদিন শুনলাম মারা গিয়েছে নীরব, ছাদ থেকে লাফ দিয়েছিল। এরপর থেকে আমিও বাইরে বের হই না খুব একটা। এসব কথা মিনাকে বলেছি আমি। নীরবের পর ঘড়িটা কিভাবে যেন মন্টুর কাছে এসে পড়ল, আমার কাছে কখনো আসেনি ওটা, হয়তো মন্টু মারা যাওয়ার পর আসবে। আর সেই ভয়ে ওটাকে কারো কাছে দিয়ে দেওয়ার চেষ্টা করেছে মন্টু, কিন্তু কোনো লাভ হয়নি। যাকেই দিয়েছে সেই মারা গিয়েছে। আপনাকেও দিয়েছিল, আপনিও ফিরিয়ে দিয়েছেন। তবে ঘড়িটা যখন আপনার কাছে ফিরে এসেছে, আপনাকেও মেরে ফেলবে। নীরব নাকি ছেলে মেয়ে দুটোর অতৃপ্ত আত্মা, কে মারবে জানি না, তবে আপনাকে মরতে হবে।
তাহলে মন্টুকে কেন মারছে না ওটা? কেন নিরীহ মানুষগুলোকে মারছে?
জানি না, কিছুই জানি না। হয়তো মন্টুকে একটু একটু করে মারতে চাইছে ঘড়িটা। একেবারে মেরে ফেলার চাইতে এটাই হয়তো ভালো মনে হচ্ছে ওদের কাছে। আমি কিছুই জানি না। অনেক প্রশ্ন সবার মনে, আমার মনেও, কিন্তু এইসব প্রশ্নের উত্তর আছে ওই ঘড়িতে। আমি অপেক্ষা করছি এখন সেই দিনটার জন্য যেদিন মন্টু মারা যাবে আর ঘড়িটা আসবে আমার কাছে। মন্টু বলেছিল আমি যেহেতু ঘরের বাইরে বের হই না, তাই মৃত সেজে থাকতে সবার কাছে। ঘড়ি নিয়ে কোনো সমস্যা হলে ওর কাছে কেউ আসলেই যাতে আমার মৃত্যুর কথা বলতে পারে ও সবাইকে। কারণ কেউ যদি জানতে পারে এই ঘড়ির সব রহস্যের পেছনে মন্টুর দাদার বাবা নয়, আছে এমন বিভৎস একটা ঘটনা, তাহলে হয়তো ঘড়ির আগে পুলিশ ধরে নিয়ে যাবে মন্টুকে। মন্টু সেটা চায়নি। আমিও এতদিন চুপচাপই ছিলাম। যতজন এখানে এসেছে তাদের সবাইকে মিনা বলেছে আমি মারা গিয়েছি, কিন্তু আর কত, আর পারছি না আমি এভাবে থাকতে।
কিন্তু আমি তো কিছু করিনি, আমি কেন মরব?
কারণ আপনি নিজেই আপনার মৃত্যুকে বেছে নিয়েছেন। ঘড়িটাকে যেদিন নিজের হাতে পড়বেন বলে ঠিক করেছেন সেদিন থেকে আমার মৃত্যু নিশ্চিত। তবে আপনারটাও হয়তো খুব বেশি দেরি নেই, সম্ভবত আমার আগেই মরতে হবে আপনাকে।
আমি আজ আসি তাহলে।
কুয়াশা
89.12 চিৎকার আসে দূরে থেকে, ছায়ার খেলা দেখে সারা শরীর জমে যায় শিহরণে। পর্দা নাকি ভূত মাটিতে পড়ে থাকা রক্তাক্ত ছুরি পাশে রাখা দোয়ার খোলা, কেউ এলো বুঝি দুপুরের শব্দের রহস্যটা কি? কোন কুয়াশায় থেকে
গল্প এফএমের দ্বিতীয় পর্ব শেষ করলাম। চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 এফএম এ। ঘড়ি নিয়ে এক অদ্ভুত কাহিনী, ভয়ঙ্কর কাহিনী, একদম গায়ের লোম দাঁড়িয়ে যাওয়া এরকম একটি কাহিনী। তো ঠিক আছে, গল্পের দ্বিতীয় পর্ব শেষ করে আমি আর কথা বলছি না, সরাসরি চলে যাচ্ছি গল্পের শেষ অংশে বা শেষ পর্বে, যা এই মুহূর্তে আমরা শুনব। আপনি আছেন শারমিনের সঙ্গে, আর যে শারমিনের সঙ্গে কুয়াশায় যা চলছে এবিসি রেডিও 89.2 এফএম এ। যাচ্ছি গল্পের শেষ পর্বে, আমার সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। ঘরে ঢুকে বিছানায় ধপ করে বসে পড়ল কাশিম। ওর ভেতর তখন কেবল হতাশা ছাড়া আর কিছুই কাজ করছে না। নিজের হাতের দিকে তাকিয়ে থাকল, ঘড়িটা হাতের সাথে সেটে আছে। এই একটা ঘড়ির জন্য এত মানুষের এত সমস্যা, এত প্রাণ কেড়ে নিয়েছে ছোট্ট জিনিসটা। হাত থেকে খুলে পাশে রেখে দেবে ভাবল কাশিম একবার, কিন্তু তারপর মনে হতে লাগলো তাতে লাভ কি, ভাগ্যে যা লেখা হয়ে আছে সেটা কি আর বদলানো যাবে? কি করবে বুঝতে না পেরে বিকেলবেলা বাড়িওয়ালা চাচার কাছে গেল, কিন্তু তাকে বলতেও সাহস পেল না ঠিক কি হচ্ছে ওর সাথে। রাতের বেলা বিছানায় ঘোরাফেরা করা সাপ, অনেকগুলো বাড়িওয়ালা চাচা, অদ্ভুত এই ঘড়ি, কিছুই তো স্বাভাবিক না, কিছুই না। কিন্তু কেন এমন হচ্ছে, ওর সাথে কেন হচ্ছে? ঘড়িটা ও বেছে নিয়েছে, কিন্তু ওই দুটো ছেলে মেয়ের মৃত্যুর পেছনে তো কাশিমের কোনো হাত ছিল না। এতটুকু ডরল না কাশিম, কিন্তু চোখের কোণা দিয়ে দেখতে পেল ধীরে ধীরে সর সর শব্দ করে কিছু একটা এগিয়ে আসছে ওর দিকে, একটা অতিকায় সাপ। চোখ বুঝে ফেলল, সে চোখ খুলল যখন তখন রাত তিনটা। বিছানায় শুয়ে একরকম অদ্ভুত অস্বস্তি অনুভব করল কাশিম, মনে হলো কেউ একজন ওকে দেখছে, খুব মনোযোগ দিয়ে দেখছে। কাঁপা হাতে ঘরের লাইট চালালো, জ্বলল না ওটা। মোবাইলের হালকা আলোয় ভয়ানক এক দৃশ্য দেখতে পেল, ফনা তুলে এক বিশাল সাপ দাঁড়িয়ে আছে ওর ঠিক সামনে। সাপের মাথাটা মানুষের, দুটো মাথা ওখানে থ্যাতলানো, মাথাগুলো একটা ছেলে আর একটা মেয়ের। তবে অদ্ভুত ব্যাপার হলো তাদের কারো চেহারাতে চোখ নেই, সে চোখ যেন অযুত নিযুত হয়ে ছড়িয়ে পড়েছে সাপের পুরো শরীরে। ভয় না, হঠাৎ করে ভীষণ বমি পেল কাশিমের, হর হর করে মেঝে ভাসিয়ে বমি করে দিল।
আমাদেরকে দেখে ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ আমাদের দেখে? ঘেন্না হচ্ছে, ঘেন্না হচ্ছে খুব।
আমি মরতে চাই না, তোমরা তোমরা কেন আমাকে মারবে? আমি কি করেছি?
মারব কেন, আমরা কাউকে মারতে চাই না। অন্যেরা বোকা ছিল, ওরা নিজেদের দোষে মরে গিয়েছে। তুমি ভাবো, আরো ভাবো, তুমি মরবে না, ঠিক বেঁচে যাবে তুমি। আমি আমি আর ওকে এভাবে দেখতে পাচ্ছি না, ওর অসহায় চোখ আমি আর সহ্য করতে পারছি না। ওর এই চোখের জন্যই এত মানুষ মরেছে, আমি মুক্তি পাচ্ছি না।
কিন্তু কার চোখ, কার চোখ এত কষ্ট দিচ্ছে তোমাকে?
রনুর, রনুর চোখ। ওকে যখন ওই ছেলেগুলো মেরে ফেলেছিল, ওর চোখের দিকে তাকিয়েছিলাম আমি। আমার কাছে বোবা ভাষায় কিছু বলছিল এই দুটো চোখ, ওকে বাঁচাতে বলেছিল, আমি বাঁচাতে পারিনি ওকে সেদিন। ওকে যারা মেরেছিল তাদের পুলিশ খুঁজে পায়নি। কত কথা হলো আমাদের দুজনকে নিয়ে, আমাদের সম্পর্ক নিয়ে গালি ছড়াতে লাগলো সবাই, অথচ কেউ হত্যাকারীকে ধরার চেষ্টা করল না। বিচার পেলাম না আমরা, বাঁচাতে পারলাম না রুনুকে, বিচার পাইয়ে দিতে পারলাম না। কেমন ভালোবাসলাম ওকে, আমি 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 পাগল হয়ে গিয়েছিলাম, দিনে দিনে আরো পাগল হয়ে গিয়েছিলাম আমি। যদি বাঁচতে চাও চেষ্টা করো, তোমার জীবন তোমার হাতে, তুমি ইচ্ছা করলেই বাঁচতে পারবে।
কিন্তু কিভাবে, কি করতে হবে আমাকে? আরে
কোথায় গেল? আরে কোথায় গেলে? আমার সাথে কথা বলো, আমি আমি বাঁচতে চাই, আমাকে বাঁচার রাস্তা বলে দিয়ে যাও, শুনছো? এই না, তুমি এভাবে চলে যেতে পারো না, তুমি চলে গেলে আমার কি হবে? আরে তুমি যাবে না, তুমি যাবে না, যাবে না, যাবে না, না।
পরের দুটো দিন পাগলের মতো হয়ে গেল কাশিম। বাড়িওয়ালা চাচা না থাকলে হয়তো ঘরের ভেতরেই পড়ে থাকত, কিন্তু চাচা এসে ওকে হাসপাতালে নিয়ে গেল। প্রচন্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হল, কিন্তু তবুও হাত ছাড়ল না ঘড়ি। দিনকে দিন অবস্থা খারাপ হচ্ছে। এমন সময় এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল কাশিমের। আবার আবার একটা সরসর শব্দ। পাশ ঘেঁষে উদিকায় এক সাপ চলে গেল কাশিমের। চিৎকার করে উঠল, আর তুলে তো বলা চলে হয়তো ওই চিৎকারকে, কিন্তু কেউ শুনল না সেটা। সাপের কাছ থেকে দূরে সরে যেতে চাইল কাশিম, কিন্তু কিচ্ছু লাভ হল না। কাছে এগিয়ে আসতে থাকলো ওটা। হাসপাতালের করিডোর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে এলো কাশিম, কিন্তু বেরিয়েই থমকে গেল। আকাশটা ভরে আছে হাজার হাজার চোখে, সেই চোখের দৃষ্টি যেন শেলের মতো করে বিঁধতে থাকলো কাশিমের শরীরে। এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে বড় রাস্তার উপরে উঠে গেল কাশিম, আর খানিক বাদেই একটা গাড়ির সাথে ধাক্কা খেল কাশিম।
এই যে উঠুন, আপনি কে, এখানে কেন?
আমি আমি
ব্যাপার তো সন্দেহজনক, এই রাতের বেলায় এখানে এই রাস্তায় পাগলের মতো দৌড়াচ্ছেন, আবার বলতেও পারছেন না আপনি কে।
আমাকে বাঁচান, আমাকে ওরা মেরে ফেলবে, ওই সাপ, ওরা ওই ওই চোখ, না আমি আর নিতে পারছি না, ওই চোখের দৃষ্টি।
অদ্ভুত লোক তো, কি সব আবলতাবল বলছে। এই জহির, একে অ্যারেস্ট করো তো, থানায় নিয়ে ডলা দিলে ঠিক বলে দেবে কি হয়েছে, কোথায় না জানি কি করে এসেছে, এখন ভুলভাল বকছে খালি।
না না, আমি কিছু করিনি, তবু ওরা আমাকে মেরে ফেলবে, আমি কিছু করিনি, সব দোষ ওদের। ওরা ওই ছেলেটা আর মেয়েটাকে মেরে ফেলেছিল, ওদের সব কিছু নিয়ে পালিয়ে গিয়েছিল, আমি কিছু করিনি, সব ওই মন্টু, শওকত আর নীরবের দোষ। প্লিজ আমাকে অ্যারেস্ট করবেন না।
ব্যাপার তো দেখছি আসলেই জটিল, কে কাকে আবার মেরে ফেলেছে? এই একে থানায় নিয়ে চলো, কিছু একটা তো নিশ্চয়ই হয়েছে।
পুলিশের গাড়িতে যখন টেনে হেঁচড়ে ওঠানো হচ্ছিল কাশিমকে, কিছু বলার মতন অবস্থা ছিল না, বাধা দেওয়ার কোনো শক্তি শরীরে ছিল না। কিন্তু হঠাৎ করে উপরের দিকে তাকিয়ে মনে হল আকাশের চোখগুলোর চাহনি অনেক বেশি কোমল হয়ে গিয়েছে এখন। একবার কেবল সেদিকে তাকানোর সুযোগ পেল, তারপর যখন চোখ মেলল কাশিম, ও তখন দেখল চারপাশে অনেক পুলিশ দাঁড়িয়ে। নিজেকে থানায় আবিষ্কার করল কাশিম, সামনে পুলিশ ইন্সপেক্টর মঈনুদ্দিন, অবাক হয়ে তাকিয়ে আছেন মঈনুদ্দিন সামনের মানুষটির দিকে, কাশিমের দিকে।
বাহ, জ্ঞান ফিরেছে মনে হচ্ছে, এবার বলে ফেলুন তো ঠিক কি হয়েছে, কি করেছেন আপনি, সমস্যাটা কোথায়, এত রাতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি করছিলেন? ঠিক দাঁড়িয়েও তো ছিলেন না, এলোমেলো ভাবে দৌড়াচ্ছিলেন, আবার বললেন কে যেন মারা গিয়েছে, কারা যেন মেরে ফেলেছে, কি হয়েছে বলুন তো।
আমি ঠিক জানি না অফিসার, আমি জানি না কি হচ্ছে গত কয়েকদিন ধরে আমার সাথে, কিন্তু অফিসার আমি মনে হয় বাঁচতে পারবো না, ওরা আমাকে মেরে ফেলবে, আপনারা প্লিজ কিছু একটা করুন অফিসার।
আহা, কি হয়েছে, কে মেরে ফেলবে আপনাকে?
ঘটনাটা আজকের না অফিসার, অনেকদিন আগের। ডি লিংক রোডের পাশের যে বড় ব্রিজটা, ওটার উপরে 6-7 বছর আগে দুটো মার্ডার হয়, একটা ছেলে আর একটা মেয়ে মারা যায় ওই ঘটনায়।
মার্ডার? আচ্ছা বুঝলাম, কিন্তু সেটার সাথে আপনার কি সম্পর্ক, আপনি কি ওই মার্ডারের সাথে কোনোভাবে যুক্ত ছিলেন?
না আমি ছিলাম না, কিন্তু ওই মার্ডারের সাথে আমার জীবন এখন অনেক ভালোভাবে জড়িয়ে পড়েছে।
সেটা কিভাবে?
সেটা আমি আপনাকে বললে হয়তো বিশ্বাস করবেন না স্যার, কিন্তু আমি একজনকে চিনি যে আপনাকে সবকিছু বলবে, অন্তত এখন বলবে।
হুম, কে সে?
এই মার্ডার যে তিনজন মিলে করেছিল তাদের একজন।
মার্ডারার নিজে স্বীকার করে নেবে বলে আপনার ধারণা? মানে সে নিজের মুখে বলবে যে সে খুন করেছে, সে মারা যাবে জানার পরেও
বলবে? অফিসার, কারণ তার অবস্থা এখন মৃত্যুর চাইতে কম না, অনেকের কাছে মৃত হয়ে বেঁচে আছে সে এখন।
কোন মার্ডার কেসের কথা বলছেন আপনি বলেন তো? এই যে 2002 সালের কিছু মার্ডার ফাইল, এগুলোর ভেতর সবচাইতে বেশি ঝড় তুলেছিল যেটা, সেটা হলো এটা, আর এর কোনো কিনারা করতে পারেনি পুলিশ। আপনি কি এই মার্ডারের কথাই বলছেন?
মার্ডার হয়েছে যারা, তাদের চেহারা দেখলে হয়তো চিনতে পারবো।
এই যে দেখুন।
হ্যাঁ হ্যাঁ, এরাই, এই দুজনকে প্রতিদিন দেখি আমি, চোখ ছাড়া দুজন আসে আমার কাছে প্রতিদিন। এরা আমাকে মেরে ফেলবে অফিসার, আমাকে বাঁচান।
আপনাকে বাঁচাবো, কিন্তু তার আগে আমার সবকিছু জানার দরকার। এরা আপনার পেছনে কেন লেগে আছে? আপনি যদি ওদের খুনের সাথে কোনোভাবে যুক্ত না হয়ে থাকেন, তাহলে আপনার সমস্যা কোথায়?
সব দোষ ওই খুনি তিনজনের অফিসার। আপনি আমার কথা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আপনাকে তাও আমি সবকিছু খুলে বলবো, তাতে যদি আপনি আমাকে একটু হলেও বাঁচাতে চেষ্টা করেন ওদের কাছ থেকে।
আচ্ছা বলুন, বলে ফেলুন দেখি কি বলতে চান। এই রাতে আর ঘুম আসবে না আমার, আপনার গল্পটাই না হয় শুনি। সত্য হোক মিথ্যা হোক, শুনতে তো কোনো সমস্যা নেই, তাই না?
আমি একজন অনাথ স্যার, আমার তিন কুলে কেউ নেই, কোনো আত্মীয় স্বজনও নেই, এক ছোট্ট খুপড়ি ঘরে থাকি আমি। সেখানে যে ভাড়া, সেটা দেওয়ার মতন সামর্থ্য আমার ছিল না, এতটাই গরিব আমি। কিছুদিন আগে আমার একটা চাকরি হয়, তারপর অবশ্য মনে হয় এইবার আমার জীবনে কিছু একটা ভালো হয়তো হবে। চারপাশে বড় কেউ নেই আমার, ভাবলাম বাড়িওয়ালা চাচার কাছ থেকে দোয়া নিয়ে আসি, আর উনি বুদ্ধিটা দিলেন একটা ঘড়ি কেনার। কিন্তু আমার কাছে অত টাকা ছিল না ঘড়ি কেনার মতো, মানে নতুন কোনো ঘড়ি কেনার মতন আর কি, বুঝতেই পারছেন। অনেকদিনের বাড়ি ভাড়া বাকি ছিল আমার, ভাড়া দিতে পারছিলাম না ঠিক করে, আর ঘড়ি কেনা তো বিলাসিতা। চাচা পরামর্শ দিলেন আমাদের গলির মোড়ে মন্টু নামে ছেলেটার যে দোকানটা আছে সেখানে যাওয়ার জন্য। ওখানে পুরনো ঘড়ি ভাড়া দেয়া হয়, বিক্রিও করা হয়। ভাবলাম কিছুদিন এভাবেই চালাই, তারপর না হয় বেতন পেলে ঘর ভাড়া দেব, ঘড়ি কিনব নতুন একটা। দোকানে গিয়ে একটা সোনালী রঙের ঘড়ি খুব পছন্দ হয়ে গেল আমার। মন্টু লোকটা দিতে চায়নি প্রথমে ঘড়িটা আমাকে, মানে কেমন যেন দোনমনো করছিল, পরে আমি দুই তিনবার বলার পর দিয়ে দিল। ব্যাপারটা এইটুকুই, কিন্তু সমস্যা শুরু হল যখন ওই ঘড়িটা পরার পর ভৌতিক আর অদ্ভুত সব ব্যাপার ঘটতে শুরু করলো আমার সাথে।
কি ধরনের ভৌতিক ঘটনা?
প্রতি রাতে রাত 3টার সময় আমার ঘুম ভেঙে যেতে শুরু করলো স্যার, আর তার পরপরই ভয়ঙ্কর সব ব্যাপার ঘটতে লাগলো আমার সাথে। আমার বিছানার উপর দিয়ে মাত্রই একটা সাপ যেতে দেখলাম, আর তার খানিক বাদেই সেটা নেই। আমার ঘরটা কেমন যেন উল্টো হয়ে যেতে শুরু করলো বলে মনে হলো আমার। অনেক অনেক ঘন্টা অপেক্ষা করার পরেও সময় থেমে থাকলো, আমি 3টায় উঠে বসে থাকতাম, কিন্তু সেই 3টা আর 4টা হতো না স্যার, 3টাতেই আটকে থাকতে লাগলো সময়, যতক্ষণ পর্যন্ত আমি হাতের ঘড়িটা খুলে না ফেলি।
তাহলে ঘড়িটা হাতে রাখলেন কেন? মানে আমি বলছি, যে ঘড়ি পরে থাকলে এত সমস্যা, সেই ঘড়ি পরলেন কেন? ফেলে দিলেই তো পারতেন।
চেষ্টা আমি করেছিলাম স্যার, কিন্তু কোনো লাভ হয়নি। ঘড়িটাকে অনেকবার ফেলে দিতে চেয়েছি আমি, ফেলে দিয়েছিও, পুড়িয়েও ফেলেছি, ভেঙে ফেলেছি, মাটি চাপা দিয়েছি, পানিতে ফেলে দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। ওটা বারবার আমার কাছেই ঘুরে ফিরে চলে আসতো, কোনো কিছু করেই কোনো লাভ হয়নি স্যার।
আচ্ছা, আপনার বাড়িওয়ালাকে কিছু বলেছিলেন?
উনি না থাকলে হয়তো এতদিনে মরেই যেতাম আমি। তবে সমস্যা হলো প্রথম দিন যখন এমন হলো, আমি ওনার কাছে চলে গিয়েছিলাম, ওনার হেল্প চাইতে গিয়েছিলাম, কি করব বুঝতে না পেরে।
সেটাই স্বাভাবিক। তারপর উনি কি করলেন?
ওখানেই তো আরো সমস্যা শুরু হলো স্যার, উনি আমার সমস্যা আরো বাড়িয়ে তুললেন। ওনাকে একজন না, দুই তিনজন হিসেবে দেখলাম আমি, এই দেখি ঘরের ভেতরে তো এই ঘরের বাইরে। প্রচন্ড সমস্যায় পড়ে ঘড়িটা ফিরিয়ে দিতে গেলাম আমি মন্টুর দোকানে, কিন্তু সেখানে গিয়ে আরেক গল্প শুনলাম স্যার আমি।
কি গল্প?
মন্টু মানে ঘড়ির দোকানের ওই ছেলেটা, ও বলল এই ঘড়ি নাকি অভিশপ্ত, এই ঘড়ি তার দাদার বাবার, উনি নাকি কোনো কারণে ঘড়িটাকে অভিশপ্ত করে ফেলেছিলেন, আর তারপর থেকেই ঘড়িটা মন্টুর কাছে আছে। মন্টু দোকানে রাখতে না চাইলেও ঘড়ি ওর দোকানে চলে আসে বারবার, অভিশপ্ত এই ঘড়ি ও কাউকে দিতে চায় না, কিন্তু মানুষ ইচ্ছে করেই নিয়ে যায়, ওর কথা নাকি শোনে না, ঠিক যেমন ও একবার মানা করেছিল আমাকেও ঘড়িটা নিতে, কিন্তু আমি তারপরে ওটা চেয়েছিলাম। এখন যেহেতু আমি ঘড়িটা নিয়েছি, সুতরাং ওটার অভিশাপ চলে এসেছে আমার উপরে স্যার।
তাই নাকি? কিরকম অভিশাপ?
সেটা মন্টু খোলাসা করে বলতে পারেনি, তবে ও বলেছিল ঘড়িটা আগে যারা নিয়েছে তাদের অনেকে নাকি মারা গিয়েছে। এরকম একজনের ঠিকানাও আমাকে দেয় সে, সত্যতা জানার জন্য। সে মারা গিয়েছে। চলে আসার আগে মন্টু আমাকে এটাও বলে দিল যে ওই ঘড়ি বারবার আমার কাছে ফিরে আসবে। সে আমি যতই চেষ্টা করি এটাকে দূরে রাখার।
তারপর আপনি কি করলেন?
আরো অনেকে আমার আগে ঘড়িটা পেয়ে যা করেছে, আমিও সেটাই করলাম স্যার। শকতামের যে মানুষটা ঘড়ির কারণে মারা গিয়েছে তার বাসায় গেলাম। ইচ্ছে ছিল ব্যাপারটা সত্যি কিনা সেটা জানব। একটু একটু করে বেঁচে থাকার আশা কমে যাচ্ছিল আমার ভেতরে, কিন্তু তবু শেষ চেষ্টা করতে চাচ্ছিলাম।
তারপর গিয়ে কি দেখলেন?
যেটা দেখলাম সেটা প্রথমে বিশ্বাস করতে খুব কষ্ট হলো আমার। দেখলাম শকতামের মানুষটা মারা যাননি, উনি বেঁচে আছেন। অনেকক্ষণ কথা বললেন উনি আমার সাথে, তখন আমি জানতে পারলাম ঠিক কি হয়েছে এতদিন।
ইন্টারেস্টিং, কি বললেন শকত সাহেব?
শকত সাহেব 6-7 বছর আগের এক মার্ডার কেসের কথা বললেন স্যার। তখন ওনারা 3 বন্ধু মাত্র ম্যাট্রিক পাশ করেছেন। তখন নেশার কবলে পড়ে যান তারা, নীরব, মন্টু আর শকত সাহেব নিজে। আর টাকার জন্য অনেক কিছু করতে লাগলেন তারা। আর ঠিক এই কারণেই, মানে টাকা না পেয়ে একদিন খুব রোগ চেপে গেল তাদের। টাকার জন্য ছিনতাই করার চিন্তা করলেন তারা। শেষ পর্যন্ত একটা মোটরসাইকেলকে থামালেন পথের ভেতরে। একটু কম মানুষ ছিল তখন রাস্তায়, সন্ধ্যার পর ছিল সময়টা, আর মাথা ঠিক ছিল না তাদের, কারণ নেশার ঘরে। প্রথমে ছিনতাইয়ের চেষ্টা করেন তারা তিনজন, কিন্তু পরে যখন লাভ হল না।
লাভ হল না মানে?
মানে মোটরসাইকেলে 2টা ছেলে মেছিল স্যার, তাদের কাছে সবকিছু কেড়ে নেওয়ার চেষ্টা করে নীরব, শকত আর মন্টু, কিন্তু ছেলেটা দিতে চায় না। আর তখন ওরা খেপে গিয়ে রাস্তার পাশে পড়ে থাকা একটা লোহার রড দিয়ে আঘাত করে ওই ছেলেটাকে। ওকে আটকে রাখে দুজন আর মেয়েটাকে মেরে ফেলে মন্টু লোহার রড দিয়ে স্যার। পরে ছেলেটাকেও মেরে ফেলে ওরা। ছেলে মেয়ে দুজনকে মারার পর তাদের সব জিনিস নিয়ে যায়, আর ছেলেটার হাতের ঘড়িটা, ওটা খুব পছন্দ হয়ে যায় নীরবের। ওই ঘড়িটাকে নিয়ে যায় সে নিজে ব্যবহার করবে বলে। আর তারপর থেকে শুরু হয় সমস্যা। মারা যায় নীরব। খুব অদ্ভুত কিছু ব্যাপার ঘটেছে ওর সাথে, ঠিক আমার সাথে যা যা হচ্ছে তাই, কিন্তু ওর কথা কেউ বিশ্বাস করেনি। শেষ পর্যন্ত এক রাতে, রাত 3টার সময়, ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যায় ও। এরপর ঘড়িটা নিজ থেকেই চলে আসে মন্টুর কাছে। মন্টু সেটা সবাইকে দিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না।
ঘড়িটা নীরবকে মেরে ফেলেছে, ব্যাপারটা এমন হলে মন্টুকে কেন মারছে না?
শকত সাহেবের ধারণা, ভয় দেখিয়ে একটু একটু করে মারতে চাইছে মন্টু আর ওনাকে। কিন্তু কিন্তু এবার আমার হাতে ঘড়িটা এসেছে, আমাকে মেরে ফেলবে ওটা।
আচ্ছা, শকত সাহেবের ব্যাপারটা আগে আমাদের কাছে কেউ কেন বলতে আসেনি?
কারণ এর আগেও এই ঘড়ির কারণে অনেকেই মারা গেছে, আর শকত সাহেবের ব্যাপারটা সবাই জানে, তিনি মৃত।
এতে লাভ কি?
মন্টু চায়নি তাদের কথা পুলিশ জানুক স্যার, কিন্তু ঘড়ির কারণে কেউ যদি এর পেছনের রহস্য জানতে চায়, তাহলে হয়তো একটা সময় ব্যাপারটা সেদিনের সেই মার্ডার কেস পর্যন্ত চলে যেতে পারে। এই রিস্ক সে নিতে চায়নি। এর আগে একজন এই ঘড়ির কারণে মারা গিয়েছে, এমন কাউকে পেলে সামনের মানুষটা সহজেই বিশ্বাস করে ফেলত যে সেও মরবে। কিন্তু এবার আর সহ্য করতে পারেনি শকত সাহেব, সব বলে দিয়েছেন তিনি। নিজের ভেতরে এই রহস্য আর চাপা দিতে পারছিলেন না।
কনস্টেবল, এই মানুষটার দিকে চোখ রাখো, কোথাও যেন পালাতে না পারে। আর আমার সাথে কয়েকজনকে আসতে বলো। শকত সাহেবের বাসার ঠিকানাটা দিন আর মন্টুর ঠিকানাটাও। আপনার গল্পটা একেবারেই গাঁজাখুরি, তবু আমি সত্যিটা বের করেই ছাড়ব। আপনার কথা যদি সত্যি হয় তাহলে তো আপনি ছাড়া পাবেনই, কিন্তু মিথ্যে হলে?
মিথ্যে হবে না অফিসার, আমি এখানেই আছি। আপনি আপনার কাজ করুন আর আমাকে বাঁচান প্লিজ।
সেই রাতে 9 মাস পরের ঘটনা। অনেকদিন আগে ঘটে যাওয়া এক মার্ডার কেস সলভ করেছে পুলিশ, এমন এক খবর ছাপা হল পত্রিকায়। ওই মার্ডার কেসের আসামি 3 জনের ভেতরে জীবিত 2 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
পত্রিকায় খবরটা পড়ে একটা দীর্ঘশ্বাস ফেলল কাশিম। ভালো একটা চাকরি করে ও এখন, বেশ ভালো আছে, মারা যায়নি ও। ওকে মেরে ফেলেনি সেই ছেলে কিংবা মেয়ের আত্মা, ও চেষ্টা করেছে, বেঁচেছে, ও বেঁচেছে মৃত্যুর ভয়াবহ থাবা থেকে। আর কিছু চাইনি ওই মৃত ছেলেটির আত্মা, কেবল চেয়েছিল বিচার। নিজের ভালোবাসার মানুষটিকে বাঁচাতে না পারলেও তাকে ন্যায় বিচার পাইয়ে দিতে চেয়েছিল সে। নিজের ঘড়ির মাধ্যমে অনেককে বলতে চেয়েছে সে, সাহায্য চেয়েছে, কিন্তু কেউ বোঝেনি ওর কথা, ফলে মরতে হয়েছে সবাইকে। কাশিমের ভাগ্য ভালো ছিল, হয়তো শওকত সাহেব ওকে সবটা না বলে দিলে কিছু করতে পারত না সে। বিচার পাওয়া হতো না ওই ছেলে আর মেয়ের খুনিদের, মারা পড়তে হতো কাশিমকেও। কানের কাছে একটা মৃদু ফিসফিসানি শুনতে পায় কাশিম, ধন্যবাদ বলছে ওকে কেউ একজন। অনেক অনেক দূর থেকে বলা সে শব্দটিতে কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট। প্রশান্তির একটা হাসিতে ভরে গেল কাশিমের চেহারা। হাতের পত্রিকাটা রেখে অফিসের ফাইলে মুখ গুজল। এতক্ষণ ধরে শুনলেন আজকের গল্পটি, যেটা লিখেছেন সাদিয়া ইসলাম বৃষ্টি এবং আজকের গল্পের নাম ঘড়ির অভিশাপ। আর নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিফর জানা, সাউন্ডে ছিলেন খালিদ। আর জানিয়ে দেব তাদের নামগুলো যারা আজকের গল্পে অভিনয় করেছেন। কাশিমের চরিত্রে অভিনয় করেছেন রেহান বাড়িওয়ালা সেতু, ছেলে কণ্ঠ শুদ্ধ। মিনার চরিত্রে অভিনয় করেছেন শেহনিলা, বসের চরিত্রে খালিদ। মঈনুদ্দিনের চরিত্রে মঞ্জু, মন্টুর চরিত্রে সমন্বয় এবং শওকতের চরিত্রে অভিনয় করেছেন সাইফ। এই ছিল আজকের কুয়াশার কলা কুশলীদের নাম। আমাকে বিদায় নিতে হচ্ছে, সবাইকে আরো একবার ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আজকের কুয়াশা। আর আগামী সপ্তাহে আবারও হাজির হব কুয়াশার নতুন গল্প নিয়ে, অর্থাৎ আগামী সোমবার ঠিক একই সময়। কিন্তু তার আগে, যাবার আগে বলে যাচ্ছি, ঈদ উল ফিতর উপলক্ষে এবিসি রেডিওর তিন দিনের আনন্দ যজ্ঞে, অর্থাৎ ঈদকে ঘিরে এই তিন দিন, সে আয়োজনের সঙ্গেই থাকবেন। আর ভালো থাকবেন, ঈদ মোবারক।
You're listening to ABC Radio 89.2 FM, exclusively on FusionBD.com.